This track was downloaded from FusionBD.com.
আমি উপরে গিয়ে দেখি আপা মাটিতে পড়ে আছে, সারা গায়ে অনেক রক্ত।
ভয়ে কখনো গা ছমছম করে উঠবে।
মেহাজ, ফুলদানি পরীক্ষার ফলাফলটা আমরা কবে জানতে পারবো?
তিন দুয়েকের মধ্যেই পারবেন স্যার।
আচ্ছা,
কখনো শিউরে উঠবে সারা শরীর।
তোমার মাকে কে?
আমি জানতে চাই না।
জানতে চাও না?
না।
কেন?
ভাববেন এও কি সম্ভব। এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর এক কাহিনী। আজ রাত 11টার খবরের পর শুধুই ABC রেডিওতে।
স্বাগত সবাইকে কুয়াশার রহস্য ঘেরা রাতে ABC-র বিশেষ আয়োজন সোমবার রাতে, যেটা আমরা রহস্যের মধ্যে থাকি, কুয়াশার মধ্যে থাকি। সঙ্গে আছি আমি শারমিন,
আর আমি অনিন্দু,
আর শুনছেন ABC রেডিও 89.2। কুয়াশা পড়বার সময় হয়নি, কিন্তু ABC-তে গ্রীষ্মকাল থেকে কুয়াশা পড়ছে প্রতি সোমবার রাতে। এবং এই কুয়াশা হচ্ছে, যেটা বলছিলাম যে রহস্যের কুয়াশা, কুয়াশা যখন পড়ে বা কুয়াশা যখন অনেক বেশি ঘন থাকে, তখন আমরা কিন্তু কিছু দেখতে পাই না যে ওই পাশে কি আছে। আমরা যখন রাস্তায় গাড়ি চালাই তখন আমরা কুয়াশা থাকলে খুব আস্তে চালাই আমরা, কারণ আমরা বুঝতে পারি না যে সামনে কি আছে, আমরা কি দেখবো সামনে গেলে, যার ফলে খুব আস্তে যেতে হয়। তো সুতরাং আমাদেরকে খুব আস্তে আস্তে এগোতে হবে, যেতে হবে আস্তে আস্তে, শুনতে হবে খুব মন দিয়ে যে এরপরে কি আছে, আস্তে আস্তে একটু একটু করে একটা সময় কুয়াশার অন্তরাল ভেদ করে রহস্যের মূল কাহিনী বা মূল রহস্যের পেছনে কি আছে, আড়ালে কি আছে, অন্তরালে কি আছে, সেটা আমরা
জানতে পারবো।
তো শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদেরকে যে ঠিকানায় SMS পাঠাতে হবে, সেটা হচ্ছে যেকোনো মোবাইল থেকে 2221। আর যারা আমাদেরকে পাঠাবেন তারা যেটা করবেন সেটা হচ্ছে মেসেজ অপশনে গিয়ে ABC লিখবেন, ABC লিখে আপনি যে কথাটি লিখতে চাইছেন সেটা লিখে তারপর আপনার নাম সহ পাঠিয়ে দিতে হবে। আর যারা কুয়াশায় নিয়মিত গল্প পাঠান বা পাঠিয়েছেন, সবসময় পাঠাচ্ছেন, আজকেও পাঠিয়েছে, অনিন্দু একটু জানিয়ে দাও যে তারা আমাদের ইমেল অ্যাড্রেস আছে সেটা আমি ABC-র মেইলিং অ্যাড্রেসটা পরে বলে দিচ্ছি।
আচ্ছা, আমাদের কুয়াশার ইমেইল অ্যাকাউন্ট যেটা, সেটা হচ্ছে কুয়াশায় FM8920 @gmail.com। এই ঠিকানায় গল্প পাঠানো যাবে। এছাড়া আপনাদের অনুভূতি আমাদের লিখে জানাতে পারেন ABC রেডিওর ফ্যান পেজে বা আরজে শারমিনের ফ্যান পেজ তো আছেই, আর এছাড়া 222-1 এখানেও লিখে পাঠাতে পারেন।
তবে আছে গল্প শুরুর আগে যেটা আমরা করে থাকি নিয়মিত, সেটা হচ্ছে আমাদের যে লিসেনাররা আমাদের গল্প পাঠান, একটু আগেও একজন এসে গেছেন, সে নাকি শুক্রবার দিন একটা গল্প দিয়ে গেছে। আসলে এত গল্প জমা পড়ে যে আমি অনেক সময় খুঁজে পাই না, অনেক সময় আমি হয়তো আমার আসতে একটু দেরি হয়ে যায় বা কোথাও একটা রাখা হয়েছে। তো তার নাম ছিল বোধ হয় রুবেল, সম্ভবত আমি খুঁজছি, আমি গল্প পড়তে পড়তে অনেক খুঁজে বের করবার চেষ্টা করি, যদি পাই রুবেল নিজে এসে বলে গেছে একটু, আমার খুব খারাপ লাগছে যে তার গল্পটা আজকে পড়া হবে কিনা। তো রুবেল যদি আমি সময় পাই, খুঁজে পাই, আমি আসলে হাতে পাইনি, পেলে আসলে আগে থেকে তো একটু পড়েও নিতে হয় যে কি গল্প পাঠিয়েছে সেটা পড়া যাবে কিনা। যদি খুব বেশি বড় হয়, অনেক বন্ধুরা আজকে যেটা করছে আমি দেখছি এটা ফাঁকি দিচ্ছে, আমরা কিন্তু লিসেনারের অনেক গল্প নিয়ে কিন্তু আমরা কুয়াশা স্ক্রিপ্ট তৈরি করেছি আগে। তা আজকাল যেটা দেখা যাচ্ছে লিসেনার ভাবছে যে আমার গল্পটা তো পড়েই দেয় নামটা সহ, ঠিক আছে একটা কাজ করি ছোট ছোট গল্প লিখে পাঠাই, সেটা এক ক্ষেত্রে সত্যি। কিন্তু একটা সময় হয়তো কুয়াশা এমন হয়ে যাবে লিসেনারের গল্প যেরকম আমরা আগে করেছিলাম, লিসেনারের গল্প দিয়ে আমরা স্ক্রিপ্ট তৈরি করবো, তখন হয়তো স্টোরি এত বড় হবে যে হয়তো আর সময়ই থাকবে না আমাদের গল্প পড়ে
শোনাবার,
তখন কি হবে। তো সেটা চিন্তা করে গল্পটা লিখে পাঠালে ভালো হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা তো অনেক বড় একটা প্রাপ্তি যে লিসেনারের গল্প বা শ্রোতাদের গল্প নিয়ে আমরা পুরো আয়োজনটা, মানে কুয়াশার পুরো আয়োজনটা স্ক্রিপ্টিংটা আমরা করেছি। তো সেটা আমার মনে হয় সেটা বেশি ভালো না, সেটা হলে বেশি ভালো হয়। এবং কিছু কিছু বন্ধুর কাছে বা শ্রোতার কাছে তো আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা এত চমৎকার সব স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন আগে, যেগুলো দিয়ে আমরা গল্প তৈরি করেছিলাম। তো আজকে যার গল্পটা পড়বো, আমি পড়বো না, অনিন্দ পড়ে শোনাচ্ছে। তার আগে একটা খবর আছে, সেটা হচ্ছে গ্রামীণ ফোনের একটা খবর। গ্রামীণ ফোনের পক্ষ থেকে ট্রিমেন্ডাস একটা খবর আছে, সেটা হচ্ছে স্পেশালি যারা রেগুলার অন দ্য মুভে থাকেন তাদের জন্য, গ্রামীণ ফোনের 3G সাপোর্টেড ইন্টারনেট মডেম এখন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় দামে, মাত্র 1995 টাকায়, সাথে 2 বছরের ওয়ারেন্টি। আর নতুন মডেমের নতুন কানেকশনে মাত্র 150 টাকায় 512 KBPS স্পিডে পাচ্ছেন পুরো 1 GB ডেটা। সো গ্র্যাব ইট নাও, আরো ডিটেইল জানতে চাইলে ভিজিট করতে হবে www.graminphone.com এই ঠিকানায়। আজকে আমাদের এখন যে বন্ধু গল্প পাঠিয়েছে তার নামটা আগে বলো।
আচ্ছা, তার নাম হচ্ছে অদিত ইস্তিয়াক। উনি গল্পের শিরোনাম দিয়েছেন সেই দুঃস্বপ্নের রাত।
ঠিক আছে, আমরা সেই দুঃস্বপ্নের রাতে কি হলো এখন সেই গল্প শুনবো। যারা সঙ্গে আছেন প্লিজ সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। এই গল্পের পরে আমরা কুয়াশার মূল গল্পে চলে যাব।
বাস চলছে, রাত একটা বাজে। তমার হালকা তন্দ্রার মতো এসেছিল। বাসের জানালার পাশের সিটে সে বসেছে, জানালার দিকে তাকিয়ে সে তার সময়গুলো পার করছে, অতীত স্মৃতিগুলো মনে করছে। অন্ধকার রাত, বাস একটির পর একটি ধান খেত পার হয়ে যাচ্ছে। তমাল একটি বোর্ডিং স্কুলে যাচ্ছে, ওদের স্কুলটি গাজীপুরে। শিক্ষা সপ্তাহে সিলেট যাচ্ছে সবাই মিলে, সে বাসে করেই, স্কুলের বাসে করেই তারা শিক্ষা সপ্তাহে যাচ্ছে। তমাল ভাবছে সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। এমন সময় বাসের নিচ থেকে হঠাৎ একটা আওয়াজ আসলো এবং সাথে সাথে বাসটি থেমে গেল। বাসে সবাই আচমকা জেগে উঠল এবং তাদের ভূগোলের শিক্ষক ফরহাদ স্যার মাথা বেশ আঘাত পেল বাসের হঠাৎ ব্রেকে। অনেক রেগে গিয়ে সামনে ড্রাইভার এবং তার সহকারীকে এমনভাবে ব্রেক করার কারণ জানতে চাইলেন। সহকারী খুব দ্রুত নিচে গিয়ে জানালো যে তাদের পিছনের সবকটা চাকাই ফেটে গেছে। আজব বিষয়, চাকা ফাটবে ভালো কথা, তাই বলে একসাথে পিছনের সবকটা চাকাই। বাসে আরো তিনজন স্যার ছিলেন। ড্রাইভার তাদের জানালেন যে সকালের আগে তাদের আর যেতে যাওয়া সম্ভব না, কারণ প্রথমত তাদের বিকল্প একটিমাত্র চাকা আছে আর তাছাড়া ফাটা চাকাগুলো একেবারেই অচল হয়ে গেছে, চাইলেও টেনে নিয়ে যাওয়া যাবে না। আর দ্বিতীয়ত, তারা একেবারে হাইওয়ের মাঝখানে অবস্থান করছে আর জনবসতি এপাশে ওপাশে কোথাও নেই, তাই রাত্রি অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। স্যাররা সবাই বাসে থাকতে বললেন। এদিকে এই অবস্থায় অনেকেই ভয় পেয়ে গেল, একে তো আধার রাত, তার উপরে এখানে আটকে পড়ে আছে। রাত তখন বাজে আড়াইটা, দু একজন ঘুমিয়ে পড়েছে কিন্তু অধিকাংশ স্টুডেন্ট এবং টিচার তারা জেগে আছেন। গ্রীষ্মের রাত, তাই গরমে কারো ঘুম আসছে না, তমালও জেগেছিল। এমন সময় পদার্থবিজ্ঞানের শিক্ষক নাজিম স্যার বললেন যে তিনি একটু বাইরে যাবেন, এই বলে তিনি চলে গেলেন। কিন্তু দেখতে দেখতে প্রায় আধা ঘন্টার উপরে পার হয়ে গেল, কিন্তু তিনি এলেন না। অন্য স্যাররা এ নিয়ে বেশ চিন্তিত, তাই রেজা স্যার বাসের সহকারীকে নিয়ে তাকে খুঁজতে বের হলেন, কিন্তু তারাও আর ফিরে আসলেন না। এ অবস্থায় বাকিরা বেশ অস্থির। এবার ঠিক করা হলো যে দলবদ্ধ হয়ে তারা যাবে আগের স্যারদেরকে খুঁজতে। তমালের সতীর্থ রাফি, সাদ, ফাহিম আর ফরহাদ স্যার তাদের খুঁজতে গেলেন। বাসে বাকিরা রইল তমাল ও তার কিছু বন্ধু, ড্রাইভার এবং অন্যান্য দুজন স্যার। সবাই বেশ ভীত হয়ে বসে রইল একত্রে, কিন্তু রাফিরাও আর ফিরে এলো না। এবার ওরা বুঝল যে ওদের নিশ্চয়ই কিছু হয়েছে, সবাই মারাত্মক ভয় পেল এবং তারা বুঝতে পারছে না যে কি বিপদে যারা বাইরে গিয়েছিলেন তারা পড়েছেন। এবার তমাল তার বন্ধু নাইম, রাকিব ও নাসির এবং বাস ড্রাইভারকে নিয়ে বেরোল। যাওয়ার সময় বাসের পেছন থেকে তিনটা তা এবং কিছু প্লাস নিয়ে বের হলো, বিপদে কাজে লাগবে এই ভেবে ওরা হাঁটতে লাগলো। ড্রাইভার ওদের দলটির নেতৃত্ব দিচ্ছিল। গরমকাল, তবুও কেন জানি তমালের গায়ে কিছুক্ষণ পরপরই একটি শীতল বাতাস এসে লাগতে লাগলো। জ্যোৎস্না রাত, চারদিকে আশ্চর্য নির্ঝুম। ওরা হাইওয়ে ছেড়ে অনেক গভীরে চলে এলো, কিন্তু না, এখন পর্যন্ত কাউকে পাওয়া যাচ্ছে না, না জানি কি বিপদে পড়েছে। এমন সময় ওরা হঠাৎ একটি বড় খালের পাড়ে এসে নিজেদের আবিষ্কার করল। ওরা প্রশ্নবোধক দৃষ্টিতে একে অপরের দিকে দেখতে লাগলো। এমন সময় ওরা একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেল, হাড় চিবানো শব্দ। ওদিক থেকেই তো আসছে, মাঝ রাতে এই শব্দটি চারদিকে প্রতিধ্বনি তুলছিল। ড্রাইভার শব্দটির উৎস লক্ষ্য করে এগিয়ে যেতে থাকল, সাথে তমাল এবং তার বন্ধুরাও। ড্রাইভার হঠাৎ একটি ঝোপের পাশে এসে থেমে গেল। শব্দটি এই ঝোপ থেকে আসছে। এরপর তমাল ড্রাইভারের পাশ দিয়ে গিয়ে যা দেখল তা না দেখাই ভালো ছিল। আট থেকে নটি অদ্ভুত প্রাণী, দেখতে মানুষের মতো হলেও মানুষ থেকে বেশ লম্বা, চাঁদের আলোয় তাদের স্পষ্ট দেখা যাচ্ছিল। ওদের মুখটি কিছুটা শিয়ালের মতো, আবার হাঙরের মতো, করাতের মতো দাঁত, সারা শরীরে কালোর লোম, ওদের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ফরহাদ স্যার ও অন্যদের দেহ, নিথর মৃত। ওদের মাঝে একজন রাফির একটি হাত কামড়ে খাচ্ছিল আর হার চিবছিল, শব্দটি সেখান থেকে আসছিল। তবে এরপর যা দেখল, সে প্রাণীগুলো একটি সাদের মাথাটি এক টান দিয়ে ছিঁড়ে সেখান থেকে যে রক্ত বের হচ্ছিল তাতে মুখ লাগিয়ে খেতে লাগলো। এদিকে রাকিব চিৎকার করে উঠল এবং প্রাণীগুলো তাদের দিকে তাকাল, দেখে অদ্ভুত আওয়াজ করতে লাগল। এবার ওরা তমালদের দিকে এগোতে লাগল হামাগুড়ি দিয়ে। তমাল এবং তার বন্ধুরা যে যেদিকে পারে দৌড়তে লাগল, পিছনে না ফিরেই দৌড়তে লাগলো, প্রাণপণে দৌড়চ্ছে। একসময় যখন হঠাৎ করে তমাল পিছনে তাকালো, দেখলো যে একটি প্রাণী তার দিকে এগিয়ে আসছে, মুখে লালা ঝুলছিল, যেমনটি বাঘের হয় খাবার দেখলে, প্রাণপণে ছুটছে এবং চিৎকার দিচ্ছে বাঁচাও বাঁচাও, এভাবে ছুটতেই লাগলো। গল্পটা এতটুকুই।
খুবই ভয়াবহ গল্প, ভীষণ একটা মানে ভয়াবহ তো বটে, বেশি একটা কেমন লিখেছে। আচ্ছা ভাইয়া, এটা জানি কোথায় স্টার্ট হয় প্লিজ মনে করিয়ে দেবেন, আমি ঠিক বুঝতে পারলাম না। আর একজন বন্ধু এখানে SMS এর মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছেন, ট্রিপল 2 পাঠিয়েছি, যে এই কুয়াশা আয়োজনটা কবে শুরু হয়েছিল। কুয়াশা আয়োজন শুরু হয়েছিল এই বছর এপ্রিল মাসে, খুব সম্ভবত এপ্রিলের 17 তারিখে, আমার যতদূর 17 কিংবা 15 এর মধ্যে হবে, আমার ঠিক মনে নেই, সোমবার, অবশ্যই সেটা সোমবার ছিল, কারণ সোমবারই হয় নিয়মিত কুয়াশা। আর এটা লিখে পাঠিয়েছে নাবিলা, জানতে চেয়েছে খিলখিত থেকে, তো ফজল মনানি কুড়াইল থেকে নাকি, বনানী থেকে জানতে চেয়েছে যে আজকের গল্পটা ভালো হবে মনে হয়, কুয়াশার গল্প কোন দিন খারাপ হয়েছে এটা বলো, প্রতিদিনই ভালো হয়, প্রতিদিনই আমরা শুনি যে আজকে একটা অসম হয়েছে আপু যখন শেষ করি, আশা করি ভূতের হবে না, সবদিনই যে একদম ভৌতিক কিছু থাকবে তা না, কিন্তু ভয় তো অবশ্যই আছে, রহস্য আছে, আমার কুয়াশার মেইন বিষয়টাই হচ্ছে রহস্য, সেটা ভূতই থাকুক আর খুনিই থাকুক আর কোন গোয়েন্দাই থাকুক, আমি চেষ্টা করি এটা সবাইকে রহস্য রহস্যের মধ্যে দিয়ে নিয়ে যেতে, এবং একটা সময় রহস্য ভেদ হয়, আবার এমনও হয় কোনো সময় কুয়াশায় শেষ পর্যন্ত রহস্যের কোন কুল কিনারা হয় না, সেটা আমরা বন্ধুদের শ্রোতাদের উদ্দেশ্যে ছেড়ে দিই,
অমীমাংসিত
থেকে যায়, যে আনফিনিশড কেস একটা এরকম, সেটার মধ্যে একটা রহস্য থেকেই যায় শেষ পর্যন্ত, সবাই হ্যাঁ এক যেভাবে ভেবে নিতে পারে সেরকম। হ্যালো শারমিন আপু, কেমন আছো, আজকে কুয়াশা কেমন হবে, আমি মেহেদি হাসান জিঞ্জিরা থেকে লিখে পাঠিয়েছে, আজকে কুয়াশা কেমন হবে অবশ্যই রহস্য আছে বা ভয় আছে সবই আছে, আমি যদি আগে থেকে বলে দিই তাহলে তোমার তো শোনার কোন দরকার হবে না, তোমাকে অপেক্ষা থাকতে হবে শুনতে গেলে, আর তুমি শুনেই বিবেচনা করো, তুমি তখন লিখে পাঠিয়ে কমেন্টস করতে পারো যে কি মানে কেমন কেমন লেগেছে তোমার, একটা না অনেকগুলো কমেন্টস পাঠাতে পারো। অহনে লিখেছে চিটাং থেকে, আপু আমার PSC এক্সাম চলছে, দোয়া করবেন, অবশ্যই তাহলে তোমার শোনা উচিত না, পরীক্ষা মনোযোগ দাও। আরেকটা কথা বলছি, যারা আমাদের কুয়াশার আয়োজন অনেক সাউন্ড ইফেক্ট থাকে, যেটা অনেক সময় এমন একটা শব্দ হয় যেটা শুনে একেবারে বুক কেঁপে উঠে, তো সেই জন্য বলি যাদের চিত্ত একটু দুর্বল, যাদের হার্টের সমস্যা রয়েছে বা একটু যারা বয়স্ক সহজে বেশি শব্দ বা ভয়ঙ্কর কিছু নিতে পারে না, তারা দয়া করে শুনবেন না, বাড়িতে যদি শিশু থাকে তাদেরকে মানা করবেন, এবং 18 বছরের নিচে যারা আছে তারা অবশ্যই অভিভাবকের অনুমতি নিয়ে তারপরে আয়োজন শুনতে হবে, কারণ অনেককে দেখেছি আমার খুব ক্লাস 6-7 এর বন্ধু আছে, অনেক 7-8 এর, কারণ যত রহস্যের আয়োজন থাকে এই বয়সটা রহস্যের গল্পের প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়, তো তাদেরকে বলছি বাড়ি থেকে অবশ্যই তোমাদেরকে পারমিশন নিতে হবে তোমার প্যারেন্টস এর কাছ থেকে, ঠিক আছে। আর কৃষ্ণা লিখেছে গাজীপুর থেকে, আই এম রাইটিং হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম, আই লাইক কুয়াশা ভেরি মাচ, থ্যাংক ইউ কৃষ্ণা। হ্যালো শামিন আপু, কেমন আছো, আজকে কুয়াশা কেমন হবে, আচ্ছা এটা একটা বোধহয় দুবার এসেছে, লিখেছে আপু উইল ইট পসিবল টু রি ব্রডকাস্ট কুয়াশা এনি অফ দ্য টাইম অফ দ্য ডে, লিসনিং এট নাইট ইটস সো স্কেরি অ্যান্ড হন্টিং, থিঙ্ক ইট উড বি মাচ রেসপন্সিভ, বাকিটা তোমার আসেনি কি লিখতে চেয়েছ, তুমি যদি রাতে শুনতে ভয় পাও সেটারও একটা ব্যবস্থা আমরা রেখেছি, সেটা হচ্ছে আমাদের আর্কাইভে গিয়ে অর্থাৎ এবিসি রেডিও বিডি ডট এফ এম এ লগ ইন করতে হবে তোমাকে ফার্স্টে, তারপর সেখানে আর্কাইভের বাংলা হচ্ছে সংগ্রহশালা সেখানে ক্লিক করবে, সেখানে গিয়ে তুমি ডাউনলোড করে কুয়াশার প্রতিটি পর্ব শুনতে পাবে যদি তুমি রাতে খুব ভয় পাও। তো আমার মনে হয় যে রাত এই সময় যদি ভয়ের সময় যদি ভয় না পেলাম অন্য সময় তার সেই জিনিসটা থাকলো না, মজাটাই থাকলো না, এটাই হচ্ছে মজা। এই সময়টা একটু সাহস করে শোনো না কি আছে, এক রাতে একটু কম ঘুমালে। আমি নিজেও কিন্তু কুয়াশা যেদিন কুয়াশার আয়োজন সেরে বাড়ি ফিরি আমি টেবিল ল্যাম্প জ্বালিয়ে ঘুমাই, এটা আমি বহুবার বলেছি।
আমার আমি কিন্তু ঘুমাই না, আমি থাকি
একা, ঘুমাও না আমি জানি একা থাকো। হ্যাঁ, তাহিয়া লিখেছে আপু আই লাভ কুয়াশা এন্ড ইউ এন্ড অলসো ভাইয়া এন্ড আই রিড ইন ক্লাস ফাইভ, ক্যান আই হিয়ার কুয়াশা? আমি একটু বলে দিয়েছি হ্যাঁ ইউ ক্যান হিয়ার কুয়াশা, বাট অফকোর্স তোমার পারমিশন নিতে হবে তোমার বাবা মায়ের। এবং আজকেরটা আমার মনে হয় আজকেরটা তুমি না শোনো, আজকেরটা না শোনো, অন্যদিন শুনলে বেশি ভালো। ওকে, আমার মনে একটা ছোট্ট, হ্যাঁ
এখানে আমাদের এবিসির ফ্যান পেজে কিছু কমেন্ট এসেছে সেগুলো একটু পড়ে দিই। সেটা হচ্ছে ফুটবল পাগল হান্নান লিখেছে, ভয়কে জয় করতেই আমি খুব ভালোবাসি তাই কুয়াশা শুনি, আজকের কুয়াশা অনেক ভালো হবে তাই না? রাইসুল ইসলাম রাতুল লিখেছেন, আজ কি কাহিনী বলবেন শারমিন আপু, আপনি এমন ভাবে বলেন যে মনে হয় অপ্রাপ্তরা শুনলে হার্ট অ্যাটাক করবে। এছাড়া শেষ রাতের কান্না লিখেছে, কুয়াশা এখনো শুরু হয়নি আমি অপেক্ষা করছি। শাহিন কবির রাজ লিখেছেন, হাই শারমিন আপু আমি আপনার বিগ ফ্যান, কুয়াশা আমার ফেভারিট শো।
ওকে, আমি খুব খুশি হলাম শুনে।
টিশু বড়ুয়া শাওন লিখেছেন, আজকের ঘটনাটা খুব ভালো হবে মনে হয়, শারমিন এন্ড অনিন্দ ভাইয়ার ভয়েসটা সুন্দর, অনেক ধন্যবাদ,
অনেক ধন্যবাদ
শাওনকে। এছাড়া মাসুম বিল্লা লিখেছেন, আজ কখন থেকে শুরু করবে?
আমরা একটু পরে শুরু করবো, অপেক্ষা রাখতে চাই না, একটা পর্ব আমরা এখনই একটু পরে আমরা একটা ছোট ব্রেকের বিরতির পরে আমরা শুনে ফেলবো। এত এসএমএস জমে যায় যেহেতু আমরা একটার মধ্যে শেষ করে ফেলি, আজকের পর্বটা বেশ বড়, সুতরাং একটু তৈরি হয়ে থাকো, কফি টফি নিয়ে সবকিছু নিয়ে বসে যাও, একটা বেশ ঘরের বাতিটা নিভিয়ে দাও, একটা একটা ভয় ভয় একটা রহস্যের আবহ তৈরি করো, তারপর শোনো, নাহলে কি মজা বলো? আমরা যখন আয়োজন করি আমরা কিন্তু স্টুডিওর লাইট সব বন্ধ করে দিই।
আচ্ছা, অ্যাঞ্জেলিক মেঘ লিখেছে, কুয়াশার নাম শুনলেই শিউরে উঠি, এই ভয়ে আমি আমার বন্ধুর নাম চেঞ্জ করে অন্য নামে ডাকি, কারণ তার নামও কুয়াশা, আই লাইক কুয়াশা। শারমিন কিছু বলবে? বন্ধুর নামই পরিবর্তন করে ফেলেছে আমাদের কুয়াশা,
কুয়াশা নাম রেখেছে নিজের
বন্ধুর নাম কুয়াশা, এখন সে এতই ভয় পায় আমাদের কুয়াশা শুনি যে বন্ধুর নাম শুনলেও তার ভয় লাগে, তাই বন্ধুর নাম পরিবর্তন করে ফেলেছে।
বন্ধুর নাম কুয়াশা, আমি জীবনে কিন্তু কুয়াশার একটা জানলাম কাজী আনোয়ার হোসেন একটা একসময় একটা সিরিজ দেখে খুব বিখ্যাত হয়েছিলেন, খুবই জনপ্রিয় হয়েছিলেন, সেটা হচ্ছে সেবা প্রকাশনী থেকে বের হতো, কুয়াশা ছিল সেই সিরিজটার নাম, মানে সেই কুয়াশা গোয়েন্দা ছিল একটা একজন, তার নামই ছিল কুয়াশা। সেটা ছাড়া আমি আজ পর্যন্ত কুয়াশা কোনো নাম শুনিনি, আর এই প্রথমবার এবিসিতে কুয়াশার নামটা দেওয়া হয়েছে এই রহস্যের আয়োজন, যেহেতু কুয়াশা মানে হচ্ছে ফগ মিস্ট, সেই সে থেকেই মিস্ট্রি বা সেভাবে এসেছে, যেহেতু কুয়াশার মধ্যে একটা ধোঁয়ার সে একটা ব্যাপার থাকে, ধোয়া থাকে, কিছুই জানা যায় না বোঝা যায় না, সেই কারণে সেখান থেকে নামটা নেওয়া। এনিওয়েজ আমি খুব খুশি হলাম যে কুয়াশার নামেও কেউ আছে তাহলে এখনো।
হ্যাঁ, আমরা কি এখন শুরু করবো?
আমরা একটা ছোট্ট বিরতি নেব, একটা ছোট্ট ব্রেকে যাচ্ছে, একটা কমার্শিয়াল ব্রেকের পরে ফিরে আসছি। বন্ধুরা সঙ্গেই থাকো বা সঙ্গেই থাকুন, লিখে পাঠাবো ঠিকানা জানিয়ে দিচ্ছি 111 যে কোনো মোবাইল থেকে। আর যে শারমিনের ফ্যান পেজ আছে স্পেলিং বলে দিচ্ছি, RJSHARMWEN, এবং বন্ধুর সংখ্যা দেখে 160 এর উপরে বোধ হবে, সামথিং লাইক দ্যাট, সেটা দেখে প্লিজ সেটাতে পোস্ট করার করবে, অনেকগুলো ফেক আইডি আছে, দয়া করে সেগুলোতে প্লিজ কিছু পোস্ট করো না বা পোস্ট করবেন না সেটা বলছি। আর এবিসি রেডিওর ফ্যান পেজ আছে, সেখানে লেখা যেতে পারে, আর ট্রিপল তো আছেই। তো শারমিন এবং অনিন্দ সঙ্গে আছি, কুয়াশা তোমাদের সাথে বা আপনাদের সাথে, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আর একবার স্বাগত জানাচ্ছি, আমি শারমিন কুয়াশাতে, আর শুনছেন এবিসি রেডিও FM 89.2, আর আমার সঙ্গে আছে
আমি অনিন্দ।
আর অনিন্দ, আমাদের সময় হয়ে গেছে গল্প করবার, কিন্তু তার আগে কাজের একটা খবর জানাতে হচ্ছে, সেটা হচ্ছে বন্ধুরা তোমাদের অন্য লেভেলের 3G এক্সপিরিয়েন্স দিতে এয়ারটেল 3G নেটওয়ার্ক খুবই দ্রুততার সাথে ঢাকায় বিস্তৃত হচ্ছে। ঢাকায় যেসব এলাকায় এয়ারটেল 3G নেটওয়ার্ক পাবে তাহলে নিকুঞ্জ 1 ও 2, বাড়িধারা ও বাড়িধারা DHS, গুলশান এক ও দুই, বনানী ও বনানী, ডিওএইচএস মহাখালী ও মহাখালী, ডিওএইচএস বিজয় সরণী, ফার্মগেট, তেজগাঁও শিল্প এলাকা, লালমাটিয়া, কলাবাগান, পান্থপথ, হাতিরপুল, মিরপুর এক ও দুই, উত্তরা, সেক্ষেত্রে ধানমন্ডি, নিউ মার্কেট, এলিফেন্ট রোড, শাহবাগ, আদাবর, স্টেডিয়াম মার্কেট এবং পল্টনে। বিস্তারিত জানতে নিকটস্থ বা কাছে এয়ারটেল এক্সপিরিয়েন্স সেন্টারে যাও অথবা ভিজিট করো bd.airtel.com। জানিয়ে দিলাম। আর এই ফাঁকে প্রচুর SMS চলে এসছে, সবাই অধীর আগ্রহে আছে যে কখন কুয়াশা শুরু হবে। একজন লিখে পড়েছে, বন্ধু আপু আমার মনে হয় 7 দিন আপনাদের আয়োজন থাকা দরকার, আমি রবি সোম মঙ্গল বুধ এই 4 দিনই ABC রেডিও শুনি, DJ মিশু অবশ্যই থাকবে সামনে, আমাদের অন্যদিন অন্য আয়োজন আছে, গিটার নেভার লাইজ আছে, সব দিনে যদি একই টাইপের আয়োজন থাকে তাহলে সেটা খুব মনোটোনাস বা খুব বোরিং হয়ে যাবে আমার মনে হয়। একটু ভ্যারিয়েশন থাকা দরকার, একই রকম রিয়েলিটি শো মানে বা জীবনের গল্প সবকিছু একই রকম হচ্ছে, সেটা ভালো লাগবে না আমার মনে। একটু অন্যদেরকেও, সবাই তো আবার একরকম জিনিস শুনতে ভালোবাসে না, কেউ হয়তো গান একটু বেশি ভালোবাসে, কেউ হয়তো আমাদের গিটার নেভার লাইজে গিটারের আয়োজন শুনে শুনে অনেকে কিন্তু খুব ভালো অলরেডি গিটার শিখে ফেলেছে, বাজাচ্ছে এবং পাঠিয়েছেও তারা, এটা হয়তো শুনেছেন বা শোনা হয়ে গেছে। আর লিখেছে, থ্যাংকস আপু, আমি অনেক খুশি হয়েছি এই মেসেজটা পড়লে, আরো খুশি হব নাবিলা খিলকে, অভিনব কায়দা মেসেজ পড়াবার, আমার চাইতেও স্মার্ট। আচ্ছা, ফামিদা লিখেছিল, হ্যালো শেষারমিন আপু, ওয়েটিং ইগারলি লিসেন হরিফাইড স্টোরি ফ্রম ইয়র ট্রুলি গর্জিয়াস ভয়েস, বাট আই মাস্ট শেয়ার সামথিং দ্য স্টোরি, তারপর বাকিটা আসেনি পুরোটা লেখা। সবচেয়ে বড় কথা হচ্ছে কষ্ট করে একটু বাংলায় লিখলেই ভালো হয়, কারণ যদি ইংরেজিতে তুমি স্বাচ্ছন্দ্য বা সঠিকভাবে না লিখো তাহলে আমি তো খেয়াল করবো না, আমি তো পড়ে দিতে গিয়ে তখন আমাকে একটু আটকে যেতে হয় কারেক্ট করে পড়বার জন্য, সরি টু সে দ্যাট, বাট তারপরে বলছি যদি সঠিকভাবে লিখতে না পারো সেক্ষেত্রে বাংলায় লেখাটাই ভালো। কারণ আমিও বাংলা বুঝি, তুমিও বাংলা বুঝিস, হয়তো ইংরেজি বলার কোন প্রয়োজন নেই। তো আমার মনে হয় আমরা গল্পে চলে যাই।
আচ্ছা, এখানে একটা কমেন্ট যে মুক্তা খাতুন লিখেছে, আজকের গল্পটা কি খুব ভয়ের? ভয় হলে কিন্তু শুনবো না আমি,
না আমি কিছুই বলবো না, তোমাকে শুনতে হবে, আমি তোমাকে জোর করে শোনাবো, তোমাকে শুনতেই হবে আজকের গল্প, তারপরে তুমি বলো যে আজকে ভয় নাকি কুয়াশার প্রতি আজনই ভয় থাকে। আর তাহিয়া লিখেছে, আপু আই লাভ কুয়াশা এন্ড ইউ এন্ড অলসো ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ
ভেরি মাচ।
তো ফজল বলানি থেকে লিখেছে, ভালো হবে মনে হয়, একই SMS কি বারবার আসছে নাকি, নাকি আমি ভয়ে গুলিয়ে ফেলেছি সব, আমি কিন্তু আতঙ্কে থাকি কুয়াশার গল্প কখন শুরু হবে কি হবে, আমি নিজেই করি, তারপরে আমি সবসময় প্রস্তুত থাকি না, মনের দিক থেকে মনে যেন আমি আবার শুনছি নতুন কিছু বা নতুন কিছু ঘটতে যাচ্ছে। সত্যি যখন তৈরি করবার সময় তো অন্য জিনিস থাকে, আর যখন তৈরি হয়ে যায় পুরো জিনিসটা তখন ব্যাপারটা অন্যরকম, একটা না শুধু তখন আমার নিজেরই খুব ভয় করতে থাকে। তো ঠিক আছে, আমার মনে হয় কথা বলবো না, আমরা সোজা গল্পে চলে যাচ্ছি, আমরা গল্প শুরু করব। বন্ধুরা সবাই খুব লাইট অফ করে দাও, আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, 2221 যে কোনো মোবাইল থেকে, আর আরজি শর্মিনের ফ্যান পেজ, এবিসি রেডিওর ফ্যান পেজ।
গল্প পাঠাতে হলে আমাদেরকে লিখতে হবে কুয়াশা FM 8920 rateofgmail.com এই ঠিকানায়।
এটা হচ্ছে যখন পরে গল্প পাঠাবে, আমরা এখন মূল গল্পে যাচ্ছি, এখন আপাতত যেখানে পাঠাতে হবে সেগুলি আগে বলতে হবে। ঠিক আছে, ভুল সিদ্ধান্ত, ভুল বোঝাবুঝি, মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলো তৈরি হয় সাধারণত ভুল বোঝাবুঝি থেকে। কিন্তু কতটা ভয়ঙ্কর হতে পারে এই ভুল ধারণা, মানুষের মনে ভুল ধারণা থেকে তৈরি হওয়া রাগ কতটা বদলে দেয় তাকে, কখনো কখনো মানুষের পুরো জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে এই ভুল সিদ্ধান্তের জন্য। সবচেয়ে প্রিয় আর সবচেয়ে ভালোবাসার মানুষ হয়ে যেতে পারে সবচেয়ে ঘৃণার মানুষ। যন্ত্রণা আর ভুলের এক গল্প আমরা শুনব আজকে, শুনব মানুষের মনের ভেতরে জমে থাকা অন্যরকম এক কুয়াশার গল্প।
এই এই সর ডাক্তার, ডাক্তার প্লিজ ডাক্তার কোথায়? একটু দেখেন।
কই, দেখি 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 রোগীর অবস্থা কি?
খুবই খারাপ স্যার, তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে বাঁচানো যাবে না স্যার।
এই ওষুধগুলো নিয়ে আসুন জলদি, আঘাতের পরিমাণ তো খুবই বেশি, রোগীর অবস্থা খুব বেশি ক্রিটিক্যাল মনে হচ্ছে। এই অবস্থা হলো কিভাবে
স্যার? এটা তো পুলিশ কেস। এই মহিলার মাথার জখম দেখে মনে হচ্ছে কেউ ওনাকে খুন করার জন্য এইভাবে আঘাত করেছে। সিঁড়ি থেকে পড়ে গিয়ে এভাবে আঘাত পেতে পারে না মানুষ, ভারী কোনো জিনিস দিয়ে ওনার মাথায় আঘাত করা হয়েছে স্যার।
তুমি ঠিকই বলেছো। রোগীর সাথে কারা এসেছে?
ওনার ফ্যামিলির সবাই আছে স্যার।
ঠিক আছে, আমি দেখছি।
সরকারি মেডিকেলে সবসময় ক্রিটিক্যাল সব রোগী আসতেই থাকে। রোগী আসে ভয়ঙ্কর সব দুর্ঘটনায় আহত হয়ে, আগুনে পোড়া, বিষ খাওয়া, মানুষের হামলার শিকার। অভিজ্ঞ ডাক্তারে দেখিয়ে এখন অনেকটা বুঝতে পারেন কার সাথে কি ঘটেছে। যে মহিলাটাকে এত তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার নাম সায়মা হাসান। মাথায় প্রচন্ড আঘাতে তার খুলি প্রায় ফেটে গেছে, রক্তে ভেসে গেছে সারা শরীর, সব কাপড় চোপড়। তার ফ্যামিলির লোকজন তাকে হাসপাতালে নিয়ে এসেছে, তাদের সবার চোখেই পানি। একজন বয়স্ক মহিলা তো ভীষণ কাঁদছেন, হয়তো তিনি সায়মা হাসানের মা হবেন ডাক্তার ধারণা করল। কিন্তু সায়মা হাসানের এই অবস্থা কি করে হলো?
আপনি রোগীর কে হন?
আমি ওর শাশুড়ি, এটা আমার ছেলের বউ।
আচ্ছা, উনি এরকম আঘাত পেলেন কি করে?
আমি জানি না, আমি তো ঘরে আসিলাম না। বাসার কাজের মেয়ের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি অবস্থা।
আচ্ছা কাঁদবেন না, কাঁদবেন না। দেখুন, রোগীর অবস্থা খুবই খারাপ, ওনাকে দেখে মনে হচ্ছে ওনার মাথায় আঘাত করা হয়েছে এবং সেটা খুন করার উদ্দেশ্যে। এটা একটা পুলিশ কেস, পুলিশকে না জানিয়ে আমরা কিছু করতে পারবো না, তাই আমরা পুলিশে খবর দিয়েছি।
কি বলেন ডাক্তার সাহেব?
পুলিশকে? পুলিশকে কেন?
আপনি কে?
আমি ওর হাজবেন্ড।
আপনিও কি জানেন না কি ঘটেছে?
আমি ওর সময় পাশে ছিলাম না, আমার ফোন পেয়ে দৌড়ায় আসছে।
স্যার 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 জলদি আসুন, রোগীর অবস্থা খুবই খারাপ।
ডাক্তার দৌড়ে গেলেন, নার্সরা দৌড়ে গেলেন, কিন্তু অনেক চেষ্টা করেও মহিলাকে বাঁচানো গেল না। সবার চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ল সে। শুধু মৃত্যুর আগে তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল পানি। কাউকে সে জানিয়ে যেতে পারল না তার জীবনের দুর্ভাগ্যের কাহিনী। সায়মা হাসানের শাশুড়ি শব্দ করে কেঁদে উঠলেন, তার পরিবারের অন্যরাও কাঁদতে লাগলেন, আর সবকিছুর মাঝখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল সায়মার একমাত্র ছেলে সোহেল। তার চোখ দিয়ে কোনো পানি পড়ছিল না। মায়ের লাশের দিকে সে শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিল। তার মা তার স্বামী মৃত পড়ে আছে। মা যে মানুষের সবচেয়ে আপন, সবচেয়ে ভালোবাসার মানুষ। সোহেলের মনের ভেতর তখন কি চলছিল? ততক্ষণে পুলিশে চলে এসেছিল। কান্নাকাটির এই পরিস্থিতির মাঝেও তারা ছোটখাটো কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদ করল, ডাক্তারের সাথে আলাপ করে কিছু খুঁটিনাটি তথ্য জেনে নিল। মহিলা কিভাবে মারা গেলেন, এটা কি কোনো দুর্ঘটনা নাকি আসলে খুন করে গেছে কোনো খুনি, এটাই ছিল পুলিশের মনে প্রশ্ন। নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা রেজাউল করিম তখন দায়িত্বে ছিলেন। তিনি তার কাজে ছিলেন খুবই অভিজ্ঞ। প্রথম থেকেই তার মনে নানা রকম সন্দেহ খেলা করছিল। দীর্ঘদিন ধরে এই পেশায় কাজ করার কারণে তার অনুমান শক্তি খুব তীক্ষ্ণ। একে একে সবার সাথে কথা বলার চেষ্টা করলেন তিনি, কিন্তু ওই দিন সবার কান্নাকাটি দেখে তেমন কিছু আর জানা গেল না। সায়মা হাসানের লাশটা ভালো করে পরীক্ষা করে দেখার কথা জানিয়েছিল ডাক্তার। আপাতত ডাক্তারের সাথে কথাবার্তা বললেন রেজা সাহেব।
ডাক্তার সাহেব, কেসটা সম্পর্কে আপনার মতামত কি?
দেখুন, এটা কোনো দুর্ঘটনা হতেই পারে না। আঘাতের তীব্রতা দেখেই বোঝা যাচ্ছে কেউ একজন মহিলাকে মেরেছে।
আপনি নিশ্চিত?
অবশ্যই, যেভাবে আঘাত করা হয়েছে এটা কোনো ভারী জিনিসের প্রচন্ড আঘাতেই সম্ভব।
পড়ে গিয়েও তো এরকম আঘাত পাওয়া সম্ভব, আর হয়তো বা অন্য ভারী কোনো কিছুর সাথে ধাক্কা লেগেও তো এরকম হতে পারে।
দেখুন, আঘাতের ধরনটা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে মহিলা পড়ে গিয়ে এরকম আঘাত পায়নি। তাহলে শরীরের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন থাকতে পারত, আর পড়ে গেলে বা অন্য কিছুর সাথে ধাক্কা খেলে এত জোরে আঘাত পাওয়া সম্ভব নয় যে একেবারে মাথার খুলি ভেঙে যাবে। সবচেয়ে বড় কথা, ওনার মাথায় একটা নয়, দুটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মানে ওনাকে ভারী কিছু দিয়ে পরপর দুইবার মারা হয়েছে। ধাক্কা খেলে বা পড়ে গেলে যেটা একেবারেই সম্ভব না।
তার মানে নিঃসন্দেহে এটা খুনের কেস।
আমি নিশ্চিত।
ডাক্তারের সাথে কথা বলে রেজা সাহেব বুঝতে পারলেন এখানে একটা বড় গোলমাল আছে কোথাও। মহিলাকে খুন করার উদ্দেশ্যেই এভাবে হামলা করা হয়েছিল, কিন্তু নিজের বাসায় থাকা সত্ত্বেও এত বড় একটা ঘটনা পরিবারের অন্য কেউ দেখতে পায়নি। তাহলে ওই সময় কি করছিল বাসার অন্য সবাই? রেজা সাহেব খোঁজ নিতে শুরু করলেন সায়মা হাসানের পরিবারে কে কে আছে। শুরুতে একটি মৃত্যু, এবং মৃত্যুটি ধারণা করা হচ্ছে খুন। এবং শুরুতে দেখলাম হাসপাতালের দৃশ্যে একজন মহিলাকে নিয়ে আসা হয়েছে ভীষণ আহত রক্তাক্ত অবস্থায়, তার মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন তিনি। তার নাম সায়মা হোসেন, এবং তার সঙ্গে যারা এসেছেন তারা হচ্ছেন সায়মা হোসেনের শাশুড়ি, তার স্বামী এবং তার সন্তান।
ছেলে,
হ্যাঁ ছেলে সন্তান তারা এসেছে। এবং পুলিশ, স্বাভাবিক এটা পুলিশ কেস, যেহেতু সেই কারণে পুলিশে চলে এসছে। কারণ আমরা জানি যে কোন সন্দেহজনক কোন রকম কোন আঘাতজনিত কারণে যদি কাউকে হাসপাতালে নেওয়া হয়, রোগী যদি মারা যায় বা মারা যাওয়ার মতন অবস্থা থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় পুলিশ অনেক সময় হাসপাতাল রোগী নিতে চায় না পুলিশ কেস ছাড়া ইমার্জেন্সিতে। যাই হোক, রোগী মারাও গেছেন কিন্তু তার খুলি ফেটে গেছে, এবং ধারণা করা হচ্ছে খুব ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল তার মাথায়। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এটা খুন হতেও পারে, এখন আমরা জানি না। কিন্তু পুলিশ বলছে যে পুলিশ একেবারে ডাক্তার নিশ্চিত, কারণ পুলিশের সন্দেহ এটা খুনের কেস, এবং ডাক্তার নিশ্চিত, কারণ ডাক্তার দেখিয়ে ডাক্তার নিয়মিত দেখেন এই ধরনের কেস যখন আসে। তার একটা ধারণা হয়ে যায় মেডিকেল সায়েন্সে যেরকম ভাবে থাকে যে একটা পড়ে গিয়ে ব্যথা পর কিছু বা কিছু, যেহেতু তাদেরকে অটোপসি করতে হয় নিয়মিত, ডাক্তাররা কিছু কিছু জিনিস আছে যেগুলো ডাক্তাররা দেখলে বুঝতে পারে যেটা আসলে খুন না আঘাতজনিত মৃত্যু তো বটেই, মানে খুনটাই ধারণা করা হচ্ছে এরকম। এবং খুব একটা কিছু কিন্তু কেউ বলতে পারলো না ভালো মতন, আমরা দেখলাম
ভিকটিমও কিন্তু কিছু বলে
যায়নি, কথা বলতে পারেনি। কিন্তু একটা জায়গায় আমার খুব খারাপ লেগেছে, সেটা যে ভিকটিমের চোখ দিয়ে পানি পড়ছিল, সে কাঁদছিল হয়তো যন্ত্রণায় বা কোনো হয়তো, মানে এটা অব্যক্ত কান্না, যন্ত্রণার তো বটেই, কিন্তু কেন জানি আমার মনে হলো যে কিছু একটা বলতে চাইছিল, সেরকম কোন একটা কষ্ট থাকতে পারে, কিছু থাকতে পারে, হোয়াট এভার, সে কাঁদছিল সেটা বোঝা যাচ্ছে, হয়তো সে কিন্তু বলতে চেয়েছিল, হয়তো বলতে পারেনি, তার সে বলবার মতন অবস্থাও ছিল না। আমাদের হাতে আরেকটু সময় আছে, রাত একটা বাজে, তো তার আগে আমরা একটুখানি বন্ধুরা তাদের কৌতূহলের মাত্রাটা কতটুকু কোন পর্যায়ে আছে সেটা আমরা একটু জেনে নিই, তাদের মাথার অবস্থা কোন লেভেলে আছে আর কি, এখন এই মুহূর্তে তারা কি জানতে চাইছে। তুমি কি এবিসির ফ্যান পেজে কিছু আছে পড়বে? তাহলে আমি, তুমি সেটা পড়ে দিলে আমি। আমার
এখানে সাদিদ আহমেদ রায়ান লিখেছেন, শারমিন আপু তোমার জন্য অপেক্ষা করছি, কুয়াশা শুনবো, আমার ঘুম আসছে, শারমিন আপুকে বলেছে। আমাদের কুয়াশা তো শুরু হয়েই গেল, আশা করি এখন আর ঘুম আসবে না। আজকের ঘটনাটা অনেক অনেক বেশি রহস্যের।
আচ্ছা, নিঝুম বয় সাজন লিখেছেন, আপা আমার কাছে আজকে কুয়াশাটা ভালো লাগছে, শুরু করেছে মাঠে এখনই ভালো লাগছে। তা লিখেছে যে আমি তোমাদের নতুন বন্ধু, স্বাগত তোমাকে এলসি রেডিওতে। আর আর যে সময় লিখেছে, এটা কি লিখেছ ভাই, এটা তুমি কিছু বুঝতে পারছি না। যে রিমঝিম তারা লিখেছে, আপু আমি একটা আজকে ফার্স্ট, তাই আজ অনেক ভয় পাচ্ছি, আর ভয় পাবার কিছু নেই, আমরা সঙ্গেই আছি, আমি শারমিন এবং অনিন্দ, তোমাদের ভয় কাটিয়ে দিব, মাঝে মাঝে যখন খুব চূড়ান্ত ভয়ের মধ্যে থাকবো তখন। আর চলছে কুয়াশা রেডিও 90.2, সঙ্গেই থাকো, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আমাদের লিখে পাঠাবার ঠিকানা 2221, যেকোনো মোবাইল থেকে আরজে শারমিনের ফ্যান পেজ এবং এবিসির ফ্যান পেজ তো আছে। এরই মধ্যে কয়েকদিন পার হয়ে গেছে, শোকের তীব্রতাও একটু কমে এসেছে। এখন তার পরিবারের সদস্যদের সাথে কথা বলা যায়। তেমন বড় পরিবার নয় সায়মা হাসানের, স্বামী শাশুড়ি আর ছেলেকে নিয়ে থাকতেন। বাসায় একটা কাজের মেয়েও ছিল, এসব তথ্য তিনি প্রথম দিনই জানতে পেরেছিলেন। এবার একে একে সবার সাথে কথা বলবেন বলে ঠিক করলেন রেজা সাহেব। প্রথমে সায়মার শাশুড়ির সাথে কথা বলতে চান তিনি, কারণ খুনের দিন উনি বাড়িতে ছিলেন। তারপর বাকি সবার সাথেও কথা বলতে হবে। সেদিন বিকেলে রেজা সাহেব চলে গেলেন সায়মাদের বাড়িতে। দোতলা একটা পুরনো আমলের ছোট্ট বাড়ি, বাড়ির অবস্থা বেশি ভালো না, দেখে মনে হয় অনেকদিন কোনো সংস্কার করা হয়নি। বোঝা গেল সায়মার পরিবারের অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো ছিল না।
কে?
দরজাটা খুলুন, পুলিশ। কেউ নেই বাসায়?
নানি যান আছেন,
ওনাকে একটু ডেকে দাও।
জি আচ্ছা।
আপনি?
আমি সায়মা হাসানের কেসটা নিয়ে তদন্ত করছি, আমার কিছু ইনফরমেশন জানা দরকার, আশা করছি আপনি এই বিষয়ে আমাকে সহায়তা করবেন।
জি বলেন।
আপনি তো খুনের দিন এই বাসায় ছিলেন, তাই না?
খুন কি বলতেছেন, কে ওরে খুন করবে? পাপিস লয়ে আসার খেয়ে পড়ছিল, খাটের কোনায় বাড়ি হয়ে এই অবস্থা হয়েছে।
আচ্ছা, আপনি কিভাবে জানলেন?
আমি জানি না, কিন্তু তা না হইলে আর কি হইতে পারে? ঘরের ভিতরে কে তারে খুন করবে? আমি বুড়া মানুষ, আমি কি এই বয়সে তারে খুন করতে যাব?
না, আপনি যাবেন কেন খুন করতে? আচ্ছা, ওই দিন বাসায় আর কে কে ছিল?
কেউ ছিল না, আমি আর সুটা কাজের বুয়াটা সারা।
ঘটনাটা যখন ঘটে আপনি তখন কোথায় ছিলেন?
আমি নিচতলায় ছিলাম বাবা, রান্নাঘরে। এবারই রান্না বান্না তো সব আমি করি, এই বুড়া বয়সেও একেবারে খাটতে খাটতে জীবন চলে যায় বাবা।
কেন, আপনার ছেলের বউ আপনাকে সহায়তা করতেন না?
না বাবা, জীবনেও না। সে তো সারাদিন খালি নিজের অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকতো, ঘর সংসারের দিকে তার মন আসলো না একেবারে। ঘরে যতক্ষণ থাকতো দোতলায় নিজের ঘরে ঢুইকা বসে থাকতো, আমিও ডাকতে যেতাম না।
তাহলে এই দুর্ঘটনা ঘটার পর সর্বপ্রথম কে তাকে দেখে?
আমাদের কাজের বুয়া বাবা, সে সায়মার উপরে খাইতে ডাকতে গেছিল, দরজা খুইলাই চিৎকার শুরু করলো। আমি উপরে গিয়া দেখি এই অবস্থা, সায়মা মাটিতে পড়ে আছে আর রক্তে সারা ঘর ভাইসা যাইতেছে।
কেউ খুন করুক বা আছাড় খেয়ে পড়ুক, নিশ্চয় সায়মা তখন চিৎকার করেছিল। আচ্ছা, ওই সময় আপনি কোন চিৎকার শুনেননি?
আমি এমনিতে একটু কান কম শুনি বাবা, আর তাছাড়া আমি তো নিচের তলায় কাজ করতেছিলাম, রান্নাঘরের পানির শব্দ কি জানি বাবা, কিছুই তো শুনি নাই আমি।
আচ্ছা, এই বাড়িটা কি আপনার নিজেদের?
জি, এটা আমার স্বামী বানাইছিলেন, উনি অনেক আগে মরে গেছেন।
ঠিক আছে, আমি একটু আপনার ছেলের সাথে, মানে সায়মা হাসানের স্বামীর সাথে কথা বলতে চাচ্ছি।
সে তো একটু বাইরে গেছে।
কোথায় গেছে?
এই তো দোকানে গেছে কয়টা জিনিস কিনতে, চলে আসবে এখনই চলে আসবে।
এ বাড়িতে আর কে কে আছে?
আর কেউ এখন নাই বাবা, আমাদের বাড়ি মানুষ খুব কম, আমার ছেলে, ছেলের বউ আর নাতি নিয়েই থাকতাম।
আপনার নাতি কোথায় এখন?
সে তো উপরের ঘরে ঘুমাইতেছে, ছেলেটার মা মরছে, ডাক্তার ঘুমের ওষুধ দিয়া ঘুম পাড়ায় রাখতে বলছে, ও শরীরটা খুব খারাপ।
ঠিক আছে, আপনার কাজের মেয়ের সাথে আমি কথা বলবো, ওকে ডাকুন।
রেজা সাহেব অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে সায়মার শাশুড়িকে অনেক প্রশ্ন করলেন, কিন্তু রহস্য যেন আরো জটিল হচ্ছিল। কয়েকটা ব্যাপার খুব অদ্ভুত লাগলো তার কাছে। এই মহিলা প্রথম দিন যেভাবে কাঁদছিলেন তাতে মনে হচ্ছিল ছেলের বউয়ের সাথে তার খুব ভালো সম্পর্ক। অথচ আজকে তিনি সায়মার সম্পর্কে যেসব তথ্য দিলেন তাতে মনে হচ্ছে ছেলের বউকে তিনি ততটা পছন্দ করতেন না। কিন্তু এটাও ঠিক, মহিলার যে বয়স তাতে এত প্রচন্ড ভাবে সায়মাকে আঘাত করাটা অসম্ভব বলে মনে করলেন তিনি। এটাকে বউ শাশুড়ির ঝগড়ার ব্যাপার ঠিক মনে হল না তার। এছাড়া আজকে কাজের মেয়েটার সম্পর্কেও তিনি জানতে পারলেন, যেহেতু ওই সময় বাড়িতে কেউ ছিল না, কিছুটা সন্দেহ ওই মেয়েটার উপরও গিয়ে পড়ে। কোনো কিছু চুরি করতে গিয়ে খুনের মতো ঘটনাও ঘটতে পারে। কিন্তু কাজের মেয়েটার চেহারা খুবই সরল ধরনের, এত ভয়ানক একটা কাজ সে করবে তা ভাবাই যায় না। কিন্তু এত বছর পুলিশের পেশায় চাকরি করে রেজা সাহেব জানেন, মানুষ ভাবতে পারে না এমন সব ঘটনা অহরহই ঘটছে এই দুনিয়ায়। মেয়েটাকে ভালো করে জিজ্ঞাসাবাদ তার করতেই হবে।
তোমার নাম কি?
যে সুফিয়া।
এ বাসায় কতদিন ধরে আছো?
আমি 6 মাস হইল, কিন্তু আমি তো এইখানে থাকি না, আমি সুটা কাম করি।
ও আচ্ছা, তার মানে কাজ শেষ করে বাসায় চলে যাও, তাই তো?
যে
তুমি প্রতিদিন কয়টার দিকে কাজ করতে আসো?
এই দুপুরের দিকে।
আচ্ছা, যেদিন সায়েম হাসান মারা গেলেন ওইদিন তুমি বাসায় ছিলে?
আমি ওইদিন আসছিলাম, কিন্তু স্যার আমি কিছু টের পাই নাই।
টের পাই নাই মানে তুমি কোনো শব্দ শুনোনি ওইদিন?
না, আমি তো ওইদিন অনেক দেরি কইরা আসছিলাম, নানি জান আমারে খুব বকা দিছিল, আর আর কইছিল উপরে গিয়া সায়মা পারে খাইতে ডাকতে।
তারপর
আমি উপরে গিয়া দেখি আপা মাটিতে পইরা আছে, সারা গায়ে অনেক রক্ত। আমি চিৎকার দিয়া নানি জানে ডাক দিলাম।
তোমার নানি জান তখন কি করছিল?
উনি রান্নাঘরে কাম করতেছিলেন।
তখন বাসায় আর কেউ ছিল না?
জি না।
তারপর কি হলো?
তারপর নানি জান সবাইরে ফোন দিল, তারপরে এরা সবাই মিল্লা আপারে হাসপাতালে নিল।
আচ্ছা, তোমার সাইমাপা কেমন মানুষ ছিল?
জি ভালো।
আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, পরে দরকার হলে তোমাকে ডাকবো।
জি।
কাজের মেয়েটার সাথে কথা বলে রেজা সাহেব বুঝতে পারলেন সে সত্যি কথাই বলছে, আর সায়মার শাশুড়ির বক্তব্যের সাথে তার বেশ মিলও আছে। কিন্তু তবুও তার মনে কেমন যেন একটা খটকা লেগেই রইল। কিছু একটা তথ্য আছে যা তিনি জানেন না, মনে হচ্ছে কিছু একটা গোপন করা হচ্ছে। তবে সেটা ব্যাপার নয়, তিনি ঠিকই বের করে ফেলবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকটার সাথে এখনো তার আলাপ হয়নি, আর সেটা হচ্ছে সায়মার স্বামী রাজীব হাসান। যদিও তার মায়ের কথা অনুযায়ী সে তখন বাসাতেই ছিল না, কিন্তু তারপরও তার বক্তব্য জানা ভীষণ জরুরি। কিন্তু এর আগে তাকে আরেকটা জরুরি কাজ করতে হবে। রেজা সাহেব সায়মার শাশুড়ির কাছে অনুমতি চাইলেন দোতলার ঘরটা দেখার জন্য, যে ঘরে সায়মার সাথে দুর্ঘটনাটা ঘটেছিল। সায়মার শাশুড়ি একটু ইতস্তত করে তারপর রাজি হয়ে গেলেন। তাকে সাথে করে রেজা সাহেব উপরে গেলেন। দোতলার এক কোনায় ছোট্ট একটা ঘর। একটু অবাকই হলেন রেজা সাহেব, ঘরটা বেশ ছোট, দেখে মনে হচ্ছে বাড়ির বউ সব থেকে পচা ঘরটায় থাকত। কিন্তু তার থেকেও বড় কথা, ঘরের বিছানাপত্র আসবাব দেখে মনে হয় এই ঘরটার বাসিন্দা একজন মাত্র মানুষ। তার মানে কি এই যে সায়মা এই ঘরে একা থাকতেন, তার স্বামীর সাথে থাকতেন না? খুঁটিয়ে খুঁটিয়ে ঘরটাকে দেখতে লাগলেন রেজা সাহেব। খাটের কোনার সামনে এসে একটু দাঁড়ালেন তিনি, নিচে হয়ে ঝুঁকে দেখতে লাগলেন, না কোনো রক্তের দাগ নেই। সায়মা যদি খাটের কোনায় এত বড় আঘাত পেতেন তাহলে অবশ্যই কোনাটায় রক্তের দাগ লেগে থাকত। তার মানে দাঁড়াচ্ছে সায়মা এভাবে আঘাত পায়নি। তাহলে কোথায় কি দিয়ে আঘাত করা হয়েছে তাকে? খুন করার অস্ত্রটা কোথায়? আর কেই কাজ করল? খুট করে একটা শব্দ হতেই ফিরে তাকালেন রেজা সাহেব। ঘরে একজন লোক এসে দাঁড়িয়েছেন, সায়মার স্বামী রাজীব হাসান।
আপনি রাজীব সাহেব? এই তো রাজীব সাহেব, ভালোই হলো আপনাকে পাওয়া গেল। আমার কিছু জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে দরকার ছিল।
বলেন, কিভাবে সাহায্য করতে পারি?
প্রথমেই বলুন আপনার পেশা কি, মানে আপনি কি করেন?
আমি ব্যবসা।
ব্যবসা? বাহ, আপনি তো অনেক টাকা পয়সার মানুষ। কিসের ব্যবসা আপনার?
এই টুকটাক, আসলে আমার চাকরিটা চলে গেছে, আমি কিছু একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছি, এখনো তেমন কিছু না।
ও, তাহলে তো আপনাকে বেকার বলা চলে।
জি, ঠিক তা না।
ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনার স্ত্রী যেদিন মারা গেল আপনি সেদিন কোথায় ছিলেন?
আমার এলাকার এক বড় ভাই তার কাছে গেছিলাম, একটা ব্যবসা পাওয়া যায় কিনা তাই জানতে।
ও আচ্ছা, তারপর খবরটা পেলেন কোথায়?
আমার মা আমাকে ফোন দিল হঠাৎ, বাসায় নাকি এই অবস্থা, সাথে সাথে দৌড়াই চলে আসছে।
আচ্ছা, তাহলে তো সেই বড় ভাইয়ের সাথে থাকার অ্যালিবাই আপনার আছে। ওনার নাম ঠিকানাটা একটু আমাকে দিবেন, আমি ওনার সাথে কথা বলবো।
জি আচ্ছা, আপনি কথা বলে দেখতে পারেন, আমি আসলে ওখানেই ছিলাম।
আর একটা কথা, আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল, মানে আপনারা কি এক ঘরে থাকতেন?
খুব একটা ভালো ছিল না, সে আমার সাথে থাকতে চাইত না।
কেন?
কারণ আর কি, আমাকে ভালো লাগতো না, সারাদিন তো বাইরেই থাকতো, নিজে চাকরি করো তো, তার দেমাক দেখাতো, ওর চরিত্রই ভালো ছিল না। অন্য একজনের সাথে সম্পর্ক ছিল, আমার তো মনে হয় সেই লোকই তাকে খুন করেছে।
বলেন কি, এ কথা আগে বলেন নাই কেন?
এটা কি লোকজন ডেকে বলার মতো কথা? কি লজ্জার বিষয়, ঘরের বউয়ে ঘরে মন নেই, সেটা আমাকে ছেড়ে ওই লোকের সাথে ভেঙে যাওয়ারই মতলব ছিল। আপনি সবকে খুঁজে বের করুন, আমি বললাম সেই খুনি।
ও আচ্ছা, তাহলে ওনার নাম শফিক?
জি, সাইমার অফিসে কলিগ ছিল।
আপনি কি তার ঠিকানা জানেন?
আমি জানি না।
ঠিক আছে, আপনাদের সবাইকে তদন্তের স্বার্থে একটু থানায় আসতে হতে পারে, আমি জানাবো কাকে কবে আসতে হবে। আর তেমন কিছু না, একটু রুটিন পরীক্ষা নিরীক্ষা আর কি, আশা করি আমাকে আপনারা সবাই সহায়তা করবেন।
স্বাগত জানাচ্ছি, কুয়াশার সঙ্গে আছে মিশরমিন
আর আমি অনিন্দ,
শুনছেন এবিসি রেডিও এফএম 90.2, রাত এখন 12:24, 58 সেকেন্ড। আর এতক্ষণ ধরে আমরা শুনছিলাম যে সায়মার যে মারা গিয়েছিল একটা দুর্ঘটনায়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুরু থেকে আমরা দেখেছি, আমরা মাঝখানে ফিরে আসিনি, আপনাদেরকে বেশ কিছুটা অংশ আমরা শুনিয়েছি। সেখানে দেখা গেল যে পুলিশ গেছে ইনভেস্টিগেশনে, রেজা সাহেব তিনি অনেক কথাই বের করতে, তার শাশুড়ির সঙ্গে কথা হলো, দেখলাম তার শাশুড়িকে অনেক কিছু জিজ্ঞেস করলো। প্রথমে সন্দেহের তীরটি গেল একবার শাশুড়ির দিকে, যে বউ শাশুড়ি ঝগড়া হতে পারে, কিন্তু শাশুড়ির বয়স দেখে কথাবার্তা শুনে তার মনে হয়নি যে বউ শাশুড়ির ঝগড়া এমন হতে পারে যে শাশুড়ির পক্ষে তার ছেলের বউকে খুন করা সম্ভব না, এত বয়স একজন
মানুষ।
তারপর বাড়ির কাজের মেয়ের কথাও আমরা শুনলাম, কাজের মেয়ের কথাও বলল যে সেদিন তাকে বাসায় থেকে তাড়াতাড়ি চলে যেতে বলে যেতে বলা হয়েছিল, কোনো কারণে কথা বলতে দেওয়া মানে সে খুব একটা জানে না খুব একটা বিশেষ কিছু। এবং শাশুড়ি এবং কাজের লোকের যে স্টেটমেন্ট দুটোই খুব একই রকম, খুব আলাদা কিছু পাওয়া যায়নি, যার ফলে তাদের দুজনের কারোর উপরই খুব একটা সন্দেহ গিয়ে পড়েনি রেজা সাহেবের। তারপর যে আসল ব্যক্তিটি রাজীব, অর্থাৎ সায়মার স্বামী, রাজীবের কথায় বোঝা গেল যে তার স্ত্রীর যে বাইরে চাকরি করতে যাবার বিষয়টা তার খুব একটা ভালো লাগেনি। আমি গল্পটি একটুখানি বলে দিচ্ছি, কারণ অনেকে লিখে পাঠিয়েছেন যে আপু শুরুটা শুনতে পাইনি কি হয়েছে একটুখানি বলেন, সেই কারণে আমি বলে দিচ্ছি, যাতে পরে যখন আমরা শুনতে বাকি অংশটা শুনবো তাহলে যাতে বুঝতে পারেন যে আমরা কোথায় গিয়ে শেষ করেছিলাম। তো রাজীবের সঙ্গে কথা বলে বোঝা গেল যে তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক মোটেই ভালো ছিল না, তারা দুজন তাদের শোবার ঘর আলাদা ছিল, তারা দুজন একসঙ্গে ঘুমোতেন না, আলাদা থাকতেন। এবং তার স্বামী তার স্ত্রীকে সন্দেহ কেন সরাসরি বলেই ফেলে যে তার স্ত্রীর চরিত্র ভালো ছিল না, সে চাকরি করে এবং তার একজন কলিগের সাথে সম্পর্ক রয়েছে যার নাম হচ্ছে শফিক, এবং তিনি ধারণা করছেন সেই শফিকই হয়তো তার স্ত্রীকে খুন করেছে। এবং সেদিন তিনিও ছিলেন তার বড় ভাইয়ের কাছে, তার একটা ব্যবসার করবার কাজের ক্ষেত্রে তিনি গিয়েছিলেন, এবং তিনি খুব কনফিডেন্টলি বললেন দেখলাম রাজীব সাহেব যে আপনি ইচ্ছে করলে সেখানে গিয়ে খোঁজ নিতে পারেন যে সেই রাতে আমি সেখানে ছিলাম কিনা। তো সেই ক্ষেত্রে কিন্তু রাজীবকেও সন্দেহের খাতায় ফেলা যাচ্ছে না, কিন্তু তারপরও কোথায় যেন একটা খটকা থেকে যাচ্ছে, যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে সাধারণত দেখা যায় যে আমরা দেখি যেরকম পরকীয়া হোক বা সন্দেহের বশবর্তী স্বামী স্ত্রীকে খুন করেন বা স্ত্রী স্বামীর সঙ্গে যে সম্পর্ক ভালো থাকে না তখন ঝগড়াঝাটি লেগেই থাকে বা এরকম একটা হতেই পারে সেরকম কিছু। রেজা সাহেবের মনে এগুলিই কিন্তু বারবার ঘুরছিল যে সমস্ত কথা যে কি হতে পারে। তখন তিনি শেষ পর্যন্ত বলেই ফেললেন যে ঠিক আছে আপনাদের সবাইকে হয়তো তদন্তের স্বার্থে বা তদন্তের খাতিরে থানায় আসতে হতে পারে, কবে আসতে হবে সেটা এখনো জানি না, রুটিন পরীক্ষা নিরীক্ষা। তো তিনি সবার সহযোগিতা কামনা করছেন এবং সবাইকে হয়তো তিনি থানায় ডেকেও পাঠাতে পারেন, কারণ এখনো কোন কুল কিনারা করা যাচ্ছে না,
আলাদা আলাদা করে
কথা বলবেন সবাইকে সবার সঙ্গে। তো আমরা দেখি এখন যে আসলে কি দাঁড়ালের পরের পর্বে কি আছে। তো বন্ধুরা কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন, আমরা রহস্য আমার তো মনে আরো ঘনীভূত হচ্ছে যেটা দেখতে পাচ্ছি আমি। আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা 221 আর জেশন মিনের ফ্যান পেজ এবং ইউএসএ ফ্যান পেজ তো আছে, সঙ্গেই থাকবেন। রেজা সাহেব থানায় চলে এলেন, তিনি যা ভেবেছিলেন তাই। এর মাঝে যে আরো কোনো ঘটনা আছে তিনি তা আঁচ করতে পেরেছিলেন, কিন্তু রহস্য তো আরো ঘনীভূত হল। বাইরের একটা মানুষ ঘরে ঢুকে সায়মাকে মেরে রেখে চলে গেছে আর কেউ দেখতে পায়নি, সেটা কি সম্ভব? শফিক নামের লোকটাকে খুঁজে বের করতেই হবে। রেজা সাহেবের মন বলছে রহস্যের বড় অংশের সমাধান তখনই হয়ে যাবে। অনেকগুলো কাজ করতে হবে এখন। প্রথম খোঁজ নিতে হবে এলাকার লোকজনদের মধ্যে এই পরিবারটা সম্পর্কে প্রতিবেশীরা কি ভাবত, তারা কি কিছু জানতে পারে। সামার বাসার কিছু পরীক্ষা নিরীক্ষাও করা দরকার। রেজা সাহেব তার বহু দিনের বিশ্বস্ত সহকারী মিনাজের সাথে কথা বললেন। মিনাজের বয়স কম, বেশ বুদ্ধিমান ছিলেন। রেজা সাহেব তাকে বেশ পছন্দ করেন, অনেকটা বন্ধুর মতোই সম্পর্ক তার সাথে। তাকে পাঠাতে হবে ইন্সপেকশনে, তিনি সেটাই ভাবলেন।
কি খবর মিনহাজ?
স্যার ভালো স্যার, আপনি কি কিছু জানতে পারলেন?
অনেক কিছু। সাইমা হাসানের সঙ্গে তার কলিগের কোন একটা সম্পর্ক ছিল, লোকটার নাম শফিক, তাকে খুঁজে বের করাই তোমার প্রথম কাজ।
জি স্যার।
আর দুই নম্বর কাজটা হচ্ছে সামার বাড়ির পিছনের যে ঝোপের মতো বাগানটা আছে ওইটা ইন্সপেক্ট করা, আমি নিশ্চিত ওখানে কিছু পাওয়া যাবে।
জি স্যার।
শোনো মিনহাজ, সাইমার স্বামীর আচরণ বেশ সন্দেহজনক, বোঝাই যাচ্ছে দুজনের সম্পর্ক মোটেই ভালো ছিল না। রাজীব সাহেব মনে হয় তার বউকে চরম ঘৃণা করতেন, তার এলিবাইগুলো আমাদের পরীক্ষা করে দেখতে হবে, বুঝতে পেরেছ?
পেরেছি স্যার।
আর ওদের বাড়ির উপর কড়া নজর রাখার ব্যবস্থা করো।
ওকে।
মিনহাজ বেশ করিতকর্মা ছেলে, সে সব দিক খুব দ্রুত সামলে ফেলবে জেনে তার উপর এতগুলো কাজের ভার নিশ্চিন্তে দিয়ে দিলেন রেজা সাহেব। তিনি নিজে যাবেন অন্য জায়গায়, নানা রকম সন্দেহ আর সম্ভাবনা তার মাথায় ঘুরছে, তবে নিশ্চিত হওয়া যাচ্ছে না কোনো ব্যাপারে, আরো অনেক তথ্য দরকার সেজন্য। মিনহাজ একদিনের মধ্যে শফিকের তথ্য বের করে ফেলল, রেজা সাহেব তাকে থানায় ডাকলেন। আসলে সাইমার অফিসে চাকরি করে লোকটি, দেখে ভালো মানুষ বলেই মনে হল। এই লোকের সাথে কি আসলে কোন সম্পর্ক ছিল সাইমার? যদি এই লোকের সাথে খুনের কোন সম্পর্ক থেকে থাকে তাহলে সে পালিয়ে যায়নি কেন? সবার আগে এই কথাই মনে এলো রেজা সাহেবের।
বসুন শফিক সাহেব।
জি ধন্যবাদ।
আপনি তো সাইমার কলিগ ছিলেন তাই না? শফিক সাহেব কথা বলছেন না যে?
হ্যাঁ।
আচ্ছা সরাসরি জিজ্ঞাসা করি, আপনাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল?
হ্যাঁ ছিল, আমি ওকে ভালোবাসতাম, ওকে বিয়ে করতে চেয়েছিলাম।
উনি বিবাহিত এটা জেনেও আপনি বিয়ে করতে চেয়েছিলেন?
ওই রকম বিয়ে কোনো বিয়েই না, ওর স্বামী ওর জীবনটা নষ্ট করে দিয়েছিল, সারাটা জীবনও কষ্ট পেয়েছে, ওদের ডিভোর্স হয়ে যাওয়ার কথা ছিল, আমাকে বিয়ে করার কথা ছিল।
ব্যাপারটা খুলে বলুন তো।
আমি সবই সত্যি বলবো আপনাকে, সাইমা চলে গেছে, কিন্তু ও কতটা কষ্ট পেয়ে গেছে সেটা সবার জানা দরকার।
শফিক কি কথা বলল রেজা সাহেবকে সেটা না হয় আমরা পরেই জানবো, কিন্তু এদিকে মিনহাজ পেয়ে গেছে একটা অসম্ভব গুরুত্বপূর্ণ জিনিস, এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত, মার্ডার ওয়েপন, অর্থাৎ সাইমাকে খুন করা হয়েছে যা দিয়ে সে অস্ত্রটা। মিনাস গিয়েছিল সাইমার বাড়ির ইন্সপেকশনে। রেজা সাহেব ঠিকই অনুমান করেছিলেন, বাড়ির ভেতরে কিছু খুঁজে পাওয়া যায়নি, কিন্তু বাড়ির পেছনে যে ঝোপগুলো আছে সেখানে ভালো করে খুঁজে পাওয়া গেছে একটা ভারী পেতলের ফুলদানি এবং রক্ত মাখা। সাইমার ঘরের জানালার ঠিক নিচেই এই ঝোপগুলো, বোঝাই যাচ্ছে খুনি খুন করে জানালা দিয়ে ছুঁড়ে ফুলদানিটা ফেলে দিয়েছে। একটু আশ্চর্য হলো মিনহাস, একজন খুনের এমন বোকামি করার তো কথা নয়। একটুও দেরি না করে মিনহাস থানার দিকে রওনা দিল। ফুলদানিটার গায়ে লেগে থাকা রক্ত পরীক্ষা করতে হবে, আর রেজা স্যারকেও জানাতে হবে সব এক্ষুনি। সেদিন বিকেলের কথা, রেজা সাহেব আর মিনহাস নিজেরা কিছুক্ষণ আলাপ করলেন, এরপর রেজা সাহেব বের হয়ে গেলেন সায়মাদের বাড়ির উদ্দেশ্যে।
আপনি আবার
কেন, কোন সমস্যা আছে?
না, তা কেন হইব?
সেদিন আপনার নাতির সঙ্গে কথা বলার সুযোগ পাইনি, আজকে কিছু কথা বলতেই হবে, তাকে একটু ডেকে দিন তো।
কিন্তু সে তো,
দেখুন বিষয়টা খুব জরুরি, আমি জানি সে বাসায় আছে, মায়ের মৃত্যুতে সে খুব ভেঙে পড়েছে তাও আমি জানি, কিন্তু আমি আশা করছি মায়ের খুনিকে ধরতে সে আমাদের সহায়তা করবে।
ঠিক আছে।
সায়মার শাশুড়ি নাতিকে ডেকে আনতে ভেতরে চলে গেলেন। রেজা সাহেব আবারও ভালো করে ঘরটা দেখতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর সায়মার একমাত্র ছেলে সোহেল এসে ঘরে ঢুকল। তার দুই চোখের নিচে কালি, টকটকে লাল চোখ, চুল উস্কো খুস্কো, গাল ভেঙে গেছে, মনে হচ্ছে সে এক নাগাড়ে কয়েকদিন ধরে কেঁদেছে। রেজা সাহেব এক ধরনের কষ্ট বোধ করলেন। ছেলেটার বয়স কত হবে? ম্যাক্সিমাম 15-16। আহা, এই বয়সে সে মাকে হারালো। সে কি জানে বা বোঝে যে তার কত বড় ক্ষতি হয়ে গেছে?
এসো, তোমার নামই তো সোহেল, তাই না?
সোহেল কোনো কথা না বলে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর খুব আস্তে আস্তে মাথা নাড়ল। রেজা সাহেব কেন যেন চমকে উঠলেন। ছেলেটির চাহনিতে কি যেন একটা আছে।
সোহেল, আমি জানি তোমার মনের অবস্থা এখন ভালো না, কিন্তু তারপরও আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি, কারণ তুমি হয়তো এমন কিছু তথ্য দিতে পারবে যা অন্য কেউ পারবে না। তোমার মাকে কে খুন করেছে?
আমি জানতে চাই না।
জানতে চাও না?
না।
কেন?
সে আমাকে ভালোবাসতো না।
আর তুমি, তুমি তাকে ভালোবাসতে?
না, আমি তাকে ঘৃণা করতাম।
কেন, কেন, এমন কি করেছিল তোমার মা?
আমি তার ব্যাপারে কোনো কথাই বলতে চাই না।
কিন্তু
প্লিজ আপনি চলে যান, আমার আর ভাল লাগছে না।
আমার নাতির শরীর খুব খারাপ, দেখলেনই তো।
সোহেল মনে হয় ওর মাকে খুব অপছন্দ করত।
কি করব, ওর মাকে ওরে কোনোদিন আদর করছে? ছেলেটারে সারা জীবন দূরে সরায় রাখছে, টান হইবে কই থেকে?
তাই নাকি, ব্যাপারটা খুলে বলুন তো।
আরে হোস্টেলে দিয়া রাখছে সারা জীবন, দেন কষ্ট করে পোলারে পালতে না হয়, তাহলে চাকরি করব কেমনে? সাইমার কাছে সবচেয়ে বড় জরুরি ছিল তার চাকরি, ঘর সংসারে থাকাও বড় ছিল।
ঠিক আছে, আমি আজ আসি।
রেজা সাহেব ধীরে ধীরে থানায় ফিরে চলেছেন, গভীর চিন্তায় তার কপাল কুচকে আছে। এই হত্যা রহস্যের প্রতিটা চরিত্রের একে অপরের বিরুদ্ধে অনেক অভিযোগ, আর সবচেয়ে বেশি অভিযোগ যেন সাইমার বিরুদ্ধে। এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে মনে হয় সাইমা যেন মোটেই তার ঘর সংসারের প্রতি কেয়ারিং ছিল না। শফিকের দাবি তো অন্যরকম, একটাই মানুষ কিন্তু এক একজন তার ব্যাপারে এক এক রকম কথা বলছে, তাহলে কার কথা সত্যি আর কার কথা মিথ্যা? স্বাভাবিকভাবেই তার ঘরের মানুষরাই তার ব্যাপারে সত্যি বলবে সেটাই তো মনে হয়, কিন্তু চোখের আড়ালে আরো অনেক সত্য থাকতে পারে। সায়মার নিজের ছেলেই তাকে ঘৃণা করত। এই ছেলেটার ব্যাপারেও আরো অনেক কিছু জানতে হবে, আর সেটা জানা যেতে পারে তার স্কুল থেকে, তার সহপাঠীদের কাছ থেকে। পুরো ব্যাপারটা নিয়েও আলাপ করতে হবে মিনহাজের সাথে।
মিনহাজ, তোমার সাথে জরুরি কথা আছে।
স্যার বলুন।
ফুলদানি পরীক্ষার ফলাফলটা আমরা কবে জানতে পারবো?
দিন দুয়েকের মধ্যেই পারবেন স্যার।
আচ্ছা,
তাহলে এর আগে কিছু কাজ ছেড়ে নিতে হবে। শোনো মিনহাজ, সাইমার ছেলে সোহেলের সহপাঠীদের খোঁজ খবর করো। তার কলেজে যেসব বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে ঘনিষ্ঠ কে আছে তা জানার চেষ্টা করো, কারণ ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে মানুষ এমন কিছু শেয়ার করে যা বাবা মার সাথে কখনোই করে না।
ঠিক বলেছেন স্যার, আমি আজই খোঁজ করব।
আর একটা কথা, সবার হাতের ছাপ নিয়েছো?
জি স্যার, ইন্সপেকশন করতে যেদিন গিয়েছি সেদিনই।
গুড, আমরা খুব দ্রুত একটা ফলাফল পাবো বলে মনে হচ্ছে।
স্যার, আমার কাছে পুরো ব্যাপারটা খুব রহস্যময় মনে হচ্ছে। যেসব সূত্র পাওয়া যাচ্ছে তাতে তো মনে হয় সায়মা হাসান নিজেই ভালো মানুষ ছিলেন না।
মিনহাজ, কয়েনে সবসময় দুটো পিঠ থাকে, আমরা যা দেখি সেটা ভুল হতেও পারে, সত্য অন্যরকম হতে পারে। কাজেই শুরুতে কারো সম্পর্কে একটা ধারণা করে নেওয়া যাবে না।
জি স্যার।
সায়মার কলিগ যারা ছিল তাদের সঙ্গে তুমি কথা বলবে, সায়মার এলাকার দোকানদার এবং প্রতিবেশীদের সাথেও, কারণ তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসতে পারে। শুধু একতরফা ভাবে যদি আমরা জানার চেষ্টা করি সে যেন ভুলও থেকে যেতে পারে।
ঠিক বলছেন স্যার।
রহস্য কিন্তু ক্রমেই ঘনীভূত হচ্ছে অনিন্দ, আমরা দেখতে পাচ্ছি এবং বন্ধুরা নানা রকম প্রেডিকশন দেখছি, তাদের নানা রকমের প্রেডিকশন। কেউ বলছে সায়মার স্বামী আসল খুনি, কেউ বলছে শফি, কেউ বলছে তার শাশুড়ি, কেউ বলছে তার ছেলে, কেউ বলছে কাজের বুয়াটা। তো আমরা কিন্তু কেউ এখন পর্যন্ত যাইনি এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে তার ছেলের সঙ্গে একটা অদ্ভুত বিষয় আছে। তার ছেলের রিয়াকশনটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে, যে মায়ের প্রতি তীব্র ঘৃণা, তার ভীষণ ঘৃণা করতো মাকে, যে তার মার সম্পর্কে সে কোনো কথাই বলতে চাইল না রেজা সাহেবের সঙ্গে। জানি না কি কিছু, কারণ তার বাবা এবং তার দাদির কথা শুনে আমরা যেটা বুঝতে পারলাম যে তার মার সম্পর্কে সায়মার সম্পর্কে তাদের ভালো ধারণাও ছিল, তারা সায়মাকে খুব একটা ভালোবাসত না যেটা দেখতে পেয়েছি। এবং তার দাদি তো বলেই বসলো যে ছেলেকে আসলে হয়তো একটা অভিমান থেকে হতে পারে, হয়তো তাকে ছোটবেলা হোস্টেলে যেটা শুনছিলাম তাকে দেখে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সায়মার কাছে সায়মার কেরিয়ারটি অনেক বেশি জরুরি ছিল। বা এই পর্যন্ত শুধু একমাত্র একজনের কাছ থেকে সায়মার সম্পর্কে আমরা ভালো জিনিসটা জানতে পারলাম, সেটা হচ্ছে তার সঙ্গে তার কলিগ ছিল যে স্বীকার করেছে তার সঙ্গে একটা সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, বিয়েও করতে চেয়েছিল শফিক। তাছাড়া সায়মার সম্পর্কে আর কারোর কাছ থেকে ভালো কিছু জানা যায়নি। তা আমার মনে হয় আমরা পরের পর্বে চলে যাই, দেখি সায়মার সম্পর্কে আমরা আরো কিছু নতুন কিছু জানতে পারি কিনা। এখন পর্যন্ত জানলাম যে সায়মা ভালো ছিল না, এটাই শুধু শুনেছি, একমাত্র শফিকের একটা দুর্বলতা, যেহেতু তাদের তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল সেটা থাকতেই পারে, খুব স্বাভাবিক। আসলে কি সায়মা খারাপ ছিল সে কারণেই তাকে হত্যা করা হয়েছে? এবং আমরা দেখেছি যে মার্ডার ওয়েপনটাও খুঁজে পাওয়া গেছে ঝোপের মধ্যে, সুতরাং কনফার্ম হওয়া গেছে যে মোটামুটি তাকে খুন করা হয়েছে, হয়তো ইতিমধ্যে ময়না তদন্তের রিপোর্টও এসে গেছে। তো ঠিক আছে, আমরা পরের পর্বে শুনে নেব, বাকিটা সঙ্গেই থাকবে, লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 221 এবং আজি শর্মিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিও ফ্যান পেজ আছে, এবং সঙ্গে আছে আমি শর্মিন,
আমি অনিন্দ,
আর শুনছেন কুয়াশা এবিসি রেডিও এফএম 89.2। দুদিন পার হয়ে গেল, তদন্তের কাজ এগিয়ে চলেছে, মিনাস ঘোরাঘুরি করে অনেক তথ্যই জানতে পেরেছে। যতই বেশি জানছেন ততই অবাক হয়ে যাচ্ছেন মিনহাস আর রেজা সাহেব দুজনেই। তবে রেজা সাহেব তার অভিজ্ঞতা দিয়ে ঘটনার পেছনের অনেক কিছু বুঝে ফেলল, মিনহাজের কাছে এখনো অনেক কিছুই ঘোলাটে রয়ে গেছে। তবে সে এটাও জানে যে রেজা সাহেব ঠিকই রহস্যের সমাধান করে ফেলবেন, আর যে আলামত আর প্রমাণগুলো পাওয়া গেছে সেগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, এখন শুধু বাকি খুনিকে চিহ্নিত করতে পারা। রেজা সাহেব এরকম একটা সময়ে আরেকবার সায়মার স্বামী রাজীবের সাথে কথা বলবার আগ্রহ প্রকাশ করলেন।
রাজীব সাহেব, ভালো আছেন?
জি ভালো আছি।
আপনাদের মতো মানুষরা তো ভালোই থাকে।
মানে?
আচ্ছা বলুন তো রাজীব সাহেব, আপনার স্ত্রী তো একেবারেই চরিত্রহীন ছিলেন তাই না?
আমি এভাবে বলতে চাই, তবে কথাটা ঠিক, ঘর সংসারের দিকে তার কোনো মনোযোগ ছিল না, সে নিজের চাকরি নিজের কেরিয়ার নিয়েই মাথা ঘামাত, এমনকি নিজের ছেলের দিকেও খেয়াল রাখত না।
তা রাজীব সাহেব, আপনার সংসার চালাবার খরচটা কে দিত? আমি যতদূর জানতে পারলাম আপনি কোনো চাকরিতে টিকতে পারেননি, কোনো চাকরিতে ঢুকলেও আপনার খারাপ ব্যবহারের কারণে আপনাকে বের করে দেওয়া হয়েছে, তার মানে আপনি সব সময় বেকার ছিলেন।
দেখুন, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার।
মোটেই না, এই তথ্যটা জানা খুবই দরকার, কারণ সায়মা যা আয় করত তার পুরোটা দিয়ে আপনার সংসার চলত তাই না? সে চাকরি না করলে আপনার আয়ের কোনো পথ ছিল না।
কিন্তু কিন্তু শ্যামা তার এক কলিগের সাথে সম্পর্ক।
হ্যাঁ আমি জানি, শফিক সাহেব নিজে কথাটা স্বীকার করেছেন, কিন্তু তবু সন্দেহটা আপনার উপরে বেশি পড়ছে রাজীব সাহেব, কারণ সাইমা আপনাকে ছেড়ে চলে গেলে আপনার আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে যেত, হয়তো সে আগেই।
না না, এটা সত্যি না, আমি সাইমাকে খুন করিনি। আমি সেদিন কোথায় ছিলাম তা তো আপনাকে জানিয়েছি, আপনি খোঁজ নিয়ে দেখুন।
রাজীব সাহেব, সবসময় কি নিজের হাতে খুন করতে হয়? নিজে উপস্থিত না থেকে অন্যকে দিয়ে তো খুন করানো যায়।
আমি সত্যি বলছি, আমি খুন করিনি।
সেটা আমরা ঠিকই বের করে ফেলবো, আপনি চিন্তা করবেন না।
রেজা সাহেব রাজীবের সাথে কথা বলে শেষ করে চলে গেলেন মিনহাসের কাছে। আজকে ল্যাব থেকে ফরেন্সিক রিপোর্ট আসার কথা, কিছু জরুরি কথা মিনহাসকে বলে দিতে হবে। এমন সময় তিনি আবিষ্কার করলেন যে মিনহাস চোখে মুখে বেশ উত্তেজনা নিয়ে দৌড়ে আসছে।
মিনহাস, ব্যাপারটা কি, এত হন্তদন্ত হয়ে দৌড়াচ্ছে কেন?
স্যার, ল্যাব রিপোর্টটা এসেছে।
তুমি এত উত্তেজিত কেন?
স্যার, দেখলেই বুঝবেন, ফুলদানিতে যে রক্তের নমুনা পাওয়া গেছে সেটা সাইমা হাসানেরই, ওটা দিয়েই তাকে খুন করা হয়েছে। আর
আর
আর আর স্যার, খুনির হাতের ছাপ মানে ফিঙ্গারপ্রিন্টও তাতে শনাক্ত করা গেছে।
বলো কি, ভেরি গুড, হাতের ছাপটা কার?
স্যার, বিশ্বাস হতে যাবে না, এমন একজনের।
রেজা সাহেব আর মিনহাস দুজনে থমকে দাঁড়িয়ে আছে, কি বলবে ভেবে পাচ্ছে না। মাঝে মাঝে এমনও সময় আসে মনে হচ্ছে খুনি শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে, তবে রেজা সাহেবের মনে যতই সন্দেহ জাগুক তিনি সত্যি শেষটা এমন হবে আশা করেননি। দ্রুত তিনি মিনহাসকে এবং আরো কয়েকজনকে কিছু নির্দেশ দিলেন, আদালতে উপস্থাপনের জন্য চাই শক্ত প্রমাণ, খুনের মোটিভ প্রমাণ করা খুবই জরুরি, কেন খুনটা করা হলো, খুনির কি লাভ এতে, নিশ্চিতভাবে প্রমাণ না পাওয়া গেলে চলবে না। তবে এখন তাদের কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে, দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে, যেটা নিয়ে রেজা সাহেব এতদিন কনফিউজ ছিলেন, অনেক হিসেবও মিলছিল না। তারপর সব কিছু শেষ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন তিনি, না জানি এই জীবনে আরো কত কিছু দেখতে হবে। পার হয়ে গেল আরো একটা দিন, এই একটা দিন সম্ভবত এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল, কারণ সাইমার খুনি ধরা পড়েছে। শুধু ধরা পড়েছে তাই নয়, সবকিছু স্বীকারও করেছে, কিন্তু নিজের মুখে শুনেও নির্মম সেই কাহিনী কেউ যেন বিশ্বাস করতে পারছে না। কি ঘটেছিল সাইমার সাথে সেটা জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে অনেক পেছনে, শুনতে হবে সাইমার জীবনের গল্প, যে গল্প সবার চোখের সামনে থাকলেও চোখ এড়িয়ে গেছে অনেকের।
স্যার, পুরো ব্যাপারটা আমার এখনো বিশ্বাস হচ্ছে না, এটা কি করে সম্ভব?
সবকিছু সম্ভব মিনহাজ,
কিন্তু নিজের কানে শুনেও মানতে চাইছে না স্যার, মানুষ কি করে এত নির্দয় হয়?
এই পেশায় থাকলে মনটাকে আরো শক্ত করতে হবে তোমাকে, তা না হলে ন্যায় বিচার করবে কি করে?
ন্যায় বিচার তো শেষ পর্যন্ত সাইমা হাসানের সাথে হলো না, এরকম করুণ মৃত্যু কি তার প্রাপ্য ছিল? এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? কেন কেউ বুঝতে পারলো না কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সে?
দুঃখজনক ব্যাপারটা হলো, সাইমার আপন বলতে যারা ছিল তারাই তার সবচেয়ে বড় কষ্টের কারণ হয়েছিল, তারা কেউ তাকে বুঝতে পারেনি, বুঝতেও চায়নি। আর এটা থেকে আমাদের সবাইকে শিক্ষা নেওয়া উচিত, অন্যায় মুখ বুঝে মেনে নিলেও ভালো থাকা যায় না, বরং তার থেকে বড় অন্যায়টা শেষ পর্যন্ত ঘটে যেতে পারে।
স্যার, এই শিক্ষাটা জীবনেও ভুলব না।
সাইমার স্বামী রাজীব বেকার ছিল, এটা আমরা সবাই জানতে পেরেছি। রাজীব নিজেও জানত যে সাইমা চাকরি না করলে তাদের সংসার চলবে না, কিন্তু রাজীব ছিল লোভী আর ভীষণ অহংকারী, তার কোনো যোগ্যতা ছিল না, কিন্তু ইগো ছিল ভীষণ রকমের বেশি। সাইমার চাকরির উপর তার পুরো পরিবার নির্ভরশীল, এটা স্বীকার করার সাহস তার ছিল না। সাইমা বাইরে গিয়ে চাকরি করবে এ ব্যাপারে ছিল তার প্রচন্ড রাগ, অথচ সাইমাকে চাকরি করতে বাধা দিতেও সে পারত না, কারণ তাহলে তার খরচের টাকা কে যোগাবে? এমনকি রাজীবের মায়ের টাকার চাহিদাও পূরণ করতে হতো সাইমাকে, আর এর জন্য কঠোর পরিশ্রম করতে হতো তাকে, 8 ঘন্টা শিফট করেও ওভারটাইম করত সে, যেন তার পরিবার কিছুটা স্বচ্ছলতা পায়, তার বাচ্চার প্রয়োজন সে যেন পূরণ করতে পারে। আর বেকার রাজীব বাড়িতে বসে বসে সাইমার রোজগারে ফুর্তি করত, কিন্তু এতটুকুতেও সে ক্ষান্ত দেয়নি, ছোটবেলা থেকে রাজীব আর তার মা তার ছেলে সোহেলকে বোঝাত যে তার মা ভীষণ খারাপ, সে কখনো সন্তানের ভালো চায় না, তাকে ভালোবাসে না। সোহেলের জন্য তার মনে কোনো টান নেই বলে সে বাসায় থাকে না, তাকে সময় দেয় না। সোহেলকে কেউ কখনো বলে দেয়নি যে দিন রাত কঠোর পরিশ্রম করে তার জন্য টাকা রোজগার করে বলেই তার মায়ের কোনো সময় নেই তার জন্য। ফলে ছোটবেলা থেকেই সোহেলের মনে ছিল মায়ের প্রতি ভীষণ এক অভিমান আর রাগ।
বাবা, আম্মু কেন আসেনা?
কেন বাবা, আম্মুকে কি দরকার? তোমার আম্মুর তো তোমাকে কোনো দরকার নেই।
কি একখান বউ, সারাক্ষণ শুধু বাইরে বাইরে থাকে আর ঘর সংসারের কোনো কাম করে না। এতটুকু একটা ছেলের ছেলে কেমনে যে থাকে, ছেলের জন্য মনে কোনো দয়া মাও নাই। দাদু, আম্মু কোথায়? তোমার আম্মুর আর খুঁজো না, তোমার আম্মুর মনে তোমার জন্য কোনো টান আছে যে তুমি এত আম্মুরে খোঁজো?
আমি আছি না বাবা, আমি তোমাকে দেখে শুনে রাখব। আমি তো তোমার আম্মুর মতো না যে তোমাকে ফেলে চলে যাব। মন খারাপ করো না বাবা, তোমার আম্মু তো তোমাকে ভালোবাসে না, তাতে কি হয়েছে? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তোমার আম্মু তো শুধু নিজেকেই ভালোবাসে, তোমার জন্য তো তার একটুও টাইম নেই, তোমাকে একটু দেখতেও ইচ্ছা করে না তার। তাহলে কেন শুধু যদি তুমি তার জন্য কান্না করো? তোমার আম্মু পচা, পচাদের জন্য কান্না করতে হয় না। চলো বাবা।
খুব খারাপ ভাবে কেটে গেল। কান্নাকাটি করাতে তার বন্ধুরা দৌড়ে গিয়ে বাসায় খবর দিল। বাবা আর তার দাদি দুজনে মিলে তাকে ধরাধরি করে কাছের হাসপাতালের আউটডোরে নিয়ে গেল। সায়মা তখন অফিসে ছিল। খবর পাওয়া মাত্র সে পাগলের মতো দৌড়াতে দৌড়াতে চলে এলো। কিন্তু ততক্ষণে ছেলের পায়ে ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে। রাজীব আর তার মা সোহেলের সামনেই তাকে এমন ভাবে কথা শোনালো যেন পুরোটাই সায়মার দোষ। সে ছেলের দিকে খেয়াল রাখে না বলেই আজ তার ছেলের এই অবস্থা হয়েছে। সায়মা চুপচাপ দাঁড়িয়ে শুনল, কিছুই বলতে পারল না। অপরাধ বোধে সে চুপ করে রইল। ছেলের বিপদের সময় সে পাশে থাকতে পারেনি, চাকরির কারণে তাকে ছেলের কাছ থেকে দূরে থাকতে হয়েছে। এটা নিয়ে তার মনে তীব্র কষ্ট আর অপরাধ বোধ ছিল সব সময়। মা যখন সন্তানের থেকে দূরে থাকতে বাধ্য হয় তখন তার চেয়েতে বেশি কষ্ট আর কেউই পায় না। কিন্তু সেই কথা সোহেলকে কখনোই উপলব্ধি করতে দেয়া হয়নি। সোহেলের চোখে তার মাই ছিল এ বাড়ির ভিলেইন।
কাঁদে না, কাঁদে না, এখনই ঠিক হয়ে যাবো বাবা, কাঁদে না।
কি হয়েছে? সোহেল কোথায়? বাবা, সোহেল অনেক বেশি ব্যথা পেয়েছিস বাবা।
ও ঠিক আছে এখন, তোমার এত টেনশন করার কোনো দরকার নেই, ওর বাবা ওর সাথেই আছে।
রাজীব, আমি তোমার বুঝি এতক্ষণে হুঁশ হয়েছে? তার তো কোনো দরকার ছিল না, তুমি না আসলেও চলতো। সোহেল, ব্যথা কমেছে একটু? ও কি, সরে যাচ্ছিস কেন?
সরে তো যাবেই, ও জানে কার টান আছে ওর জন্য আর কার নাই। হাসপাতালে নিয়ে এসে ব্যান্ডেজও করা হয়ে গেছে, এতক্ষণে তুমি আসছো। সংসারের জন্য তোমার কোনো টেনশন আছে? থাকতা তুমি তোমার অফিসেই।
চল সোহেল, আমরা বাসায় যাই।
থাক, অনেক হয়েছে, আর দর দেখানো লাগবে না। হাসপাতালের বিলটা দিয়ে দাও, তাহলে চলবে। এই চলো তো আম্মা।
শুধু এতটুকুই নয়, রাজীব প্রতিনিয়ত তুচ্ছ সব বিষয় নিয়ে সায়মার সাথে ঝগড়া করত। সায়মাকে সে একটুও ভালোবাসত না, একটুও সম্মান করত না। প্রতিটা কথায় তাকে অপমান করার কোনো সুযোগই ছাড়ত না রাজীব। আসলে এসব করে সে নিজের মনের হীনমন্যতা দূর করতে চাইত। সায়মার উপর গায়ের ঝাল ঝেড়ে নিয়ে নিজেকে বড় ভাবার সুখ অনুভব করতে চাইত। সায়মা যতক্ষণ পারত মুখ বুঝে সহ্য করে যেত, কিন্তু কখনো কখনো রাগ সামলাতে না পেরে দু একটা জবাব দিলেই বা প্রতিবাদ করার চেষ্টা করলেই সাথে সাথে রাজীব ডেকে নিয়ে আসত তার ছেলে সোহেলকে। ছেলের কাছে সে প্রমাণ করার চেষ্টা করত যে তার মাই খারাপ আর তার মাই আসলে ঝগড়া করছে।
আমার টাকা লাগবে।
টাকা লাগবে? কালকেই না অতগুলো টাকা নিলে, কি করেছো এত টাকা?
মানে তোমার কাছে আমার কৈফিয়ত দিতে হবে?
তুমি আমাকে টাকা গরম দেখাও, টাকা আয় করো, দেমাক দেখো তুমি।
আরে কি আশ্চর্য, এতগুলো টাকা তুমি কি করলে আমি জানতে চাইতে পারবো না। এভাবে যদি চিন্তা ভাবনা না করে টাকাগুলো খরচ করো, আমি কোথায় পাবো বারবার এত টাকা? এখনো সোহেলের স্কুলের ফিস দেয়া বাকি, আমাকে তো হিসাব করা টাকায় সংসার চালাতে হয় নাকি?
আমি এত কিছু জানতে চাই না, আমার জরুরি দরকার, টাকা দিতেই হবে।
আমি এখন আর কোনো টাকা দিতে পারবো না।
কি বললা?
আমি এখন আর কোনো টাকা দিতে পারবো না, সামনের মাসের ওভারটাইমের টাকাটা পেলে।
তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস, তুই আমাকে টাকার গরম দেখাস?
রাজীব ছাড়ো, ছাড়ো আমাকে, পাশের ঘরে সোহেল আছে, ও শুনে ভয় পাবে, ছাড়ো রাজীব।
তোর বেশি বার পাচ্ছে না, আজকে তোকে শেষ করে ফেলবো।
ছাড়ো বলছি, যাও যাও এখান থেকে।
তুমি তুমি আমাকে এভাবে ধাক্কা দিলে, আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলে, তুমি চাকরি করো বলে তুমি ছেলের সামনে বাবার গায়ে হাত তুলবা?
আমি আমি নাকি তুমি?
থাক, দেখ বাবা সোহেল, তোর মা আমার সাথে কেমন করে একবার দেখ তুই। চল আমরা অন্য ঘরে গিয়ে ঘুমাবো, তোর মায়ের সাথে থাকবো না।
রাজীব, আমার ছেলেকে তুমি?
না 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 না, আমি আর কিছু শুনতে চাই না, আমরা তোমার সাথেই থাকবো না।
এসব সহ্য করতে করতে সায়মা একেবারে পাগল হয়ে যাচ্ছিল। সে সেই সাথে এটাও বুঝতে পারছিল যে ছেলেটার উপর মা বাবার এমন ঝগড়ার খুব খারাপ একটা প্রভাব পড়ছে, ছেলেটার ভালো একটা ভবিষ্যৎ হয়তো নষ্ট হয়ে যাবে তার রোজকার জীবনের এমন অশান্তির মধ্যে পড়ে। ছেলেটাকে একজন ভালো মানুষ করে গড়ে তুলতে চেয়েছিল সায়মা, কিন্তু সে বুঝতে পেরেছিল যে রাজীবের সংস্পর্শে থাকলে তা কখনোই সম্ভব হবে না। রাজীব তাকে নিজের মতোই অকর্মণ্য করে গড়ে তুলবে। সোহেলের পড়াশোনার দিকে রাজীবের একেবারেই খেয়াল ছিল না। ছেলেকে যে কোনোভাবে প্রশ্রয় দিয়ে আর তার মায়ের বিরুদ্ধে তার মনকে বিষিয়ে তোলাই ছিল রাজীবের একমাত্র কাজ। অনেক ভেবে চিনতে, অনেক কষ্টে সায়মা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল সোহেলকে কোনো ভালো হোস্টেলে পাঠিয়ে দেবে। তাতে যদি আরো বেশি টাকা খরচ হয় তাহলে সে আরো অনেক বেশি পরিশ্রম করবে, কিন্তু ছেলের এই সুন্দর ভবিষ্যতের জন্য সেই কষ্ট হাসি মুখে স্বীকার করতেও রাজি। সে বাসায় সবাইকে জানিয়ে দিল যে সে কি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু হিতে বিপরীত হলো এতে। সোহেলের বাবা আর দাদি এবার সোহেলকে বোঝাতে শুরু করলেন সায়মা তার ছেলেকে এতই অপছন্দ করে যে দূরে পাঠিয়ে দিয়ে মুক্তি পেতে চাইছে। এমনকি বাবা আর দাদি তাকে ভালোবাসে বলে তারা যেন সোহেলকে দেখতে না পারে সেই জন্যেই সে এই ব্যবস্থা করতে চায়।
আমি ঠিক করেছি সোহেলকে একটা ভালো স্কুলে ভর্তি করাবো যেখানে হোস্টেল আছে।
মানে কি, তুমি আমার ছেলেকে আমাদের থেকে দূরে পাঠিয়ে দিতে চাও?
বাচ্চাটার সামনে এই ধরনের কথা না বললেই কি নয়, এখানে ওর পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, একটা ভালো স্কুলে যদিও ভর্তি।
এইসব কোনো কথা না, আসল কথা হলো তোমার কাছে ভালো লাগে না যে আমার ছেলে আমার কাছে থাকুক।
আমি এসব নিয়ে কোনো তর্ক করতে চাচ্ছি না, আমি কে হোস্টেলে দেব ঠিক করে ফেলেছি।
হায় রে খোদা, কালে কালে আরো কত যে দেখা লাগবো। বলি তুমি কেমন মা, হ্যাঁ, নিজের বাচ্চাকে পরের কাছে দিয়ে আসতে চাও, বাচ্চাটার জন্য তোমার মনে এতটুকু টান নাই? আরে আমার নাতিটা একা একা কেমনে থাকবো আমাদের ছেড়ে। কিন্তু তোমাকে এসব বলে কি হবে, তুমি তো নিজের টাকার গরমই বাঁচো না, তুমি টাকা আয় করো বলে যা খুশি তাই করবা।
আম্মা, আমি যা করছি আমার বাচ্চাটার ভালোর জন্যই কিন্তু করছি। যাই হোক, আমার আর এত কথা বলার সময় নেই, অফিসের দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম।
আব্বু, আম্মু এমন কেন করছে, আমাকে কেন দূরে পাঠিয়ে দিতে চায়? আব্বু, আমি তোমাকে ছেড়ে যাব না কোথাও।
কি আর করবি বাবা, তোর মা তো এমনই, আমাদের দুঃখ দেখতে পারলেই সে খুশি, আর তোকে তো একটুও ভালোবাসে না, একটু মায়াও লাগে না তোর জন্য, এই জন্যই তো তোকে আমাদের কাছ থেকে দূরে পাঠিয়ে দিতে চায়, যেন তোরে আমরা দেখতে না পারি, তুই যেন তার একখান পথের কাঁটা। আরে আমার নাতিটা।
আমরা খুনের রহস্যের কি হলো সেটা দেখতে দেখতে কিন্তু অনেক পিছনে চলে গেছিলাম। একেবারে সাইমার এবং রাজীবের সংসার হবার শুরু থেকে ছোটবেলা তার সন্তান সোহেলের সাথে তার সম্পর্ক কিরকম কিরকম ছিল, কেন সোহেল মাকে এত ঘৃণা করলো, এতক্ষণ শুনে আমরা কিছুটা বুঝতে পেরেছি যে কি কারণে তার মাকে সে এতটা ঘৃণা করত। ছোটবেলা থেকে তার বাবা এবং দাদি বুঝিয়ে এসছে তাকে যে তার মা তাকে ভালোবাসে না, সে কারণে তার মা তাদেরকে তাকে দূরে রাখতে চায় সবসময়। এবং তার তার যখন পা কেটে গেছিল তখনও সোহেলের সঙ্গে সে অফিসে ছিল, সে কি করে আসবে। এই বাস্তবতা থেকে তাকে দূরে রেখে তাকে উল্টো বোঝানো হচ্ছিল তার মা একমাত্র সংসারে উপার্জন করত এবং তার টাকায় সংসার চলত, সোহেলের পড়াশোনা, রাজীবের হাত খরচ, তার শাশুড়ির হাত খরচ সবকিছু। তারপরে তাকে প্রচুর গঞ্জনা সইতে হয়েছে প্রতি মুহূর্তে। আমরা দেখলাম সোহেলকে হোস্টেলে পাঠানো হচ্ছে তার ভালোর জন্য, কিন্তু তার দাদি এবং বাবা তাকে উল্টো বোঝাচ্ছে। তো বাকিটা কি আছে, বাকি অংশটা আমরা শুনবো, ছোট্ট একটা বিরতি নেবো, তারপরে ফিরে এসে সঙ্গেই থাকবেন। কুয়াশা চলছে এবিসি রেডিও এফএম 89.2, সঙ্গে আছি আমি শারমিন,
আমি অনিন্দ।
আর লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 111 এবং আরজে শারমিনের ফ্যান পেজ এবং এবিসি ফ্যান পেজ। এই সবকিছু সহ্য করেও শেষ পর্যন্ত সায়মা সোহেলকে হোস্টেলেই ভর্তি করে দিল। রাজীব আর ওর দাদি মুখে মুখে অনেক বিরোধিতা করলেও বাধা দিল না। কিন্তু এবার সায়মা আরো বড় ভুল করেছিল। ছেলের হোস্টেলের ফিস জোগাড় করার জন্য দিন রাত পরিশ্রম করে টাকা রোজগার করতে গিয়ে সায়মার ছুটি নিতে পারত না। ছেলেকে এত দূরে গিয়ে দেখে আসা তার পক্ষে খুব একটা সম্ভব হতো না। ওদিকে রাজীব ঠিকই তার মাকে নিয়ে গিয়ে নিয়মিত ছেলেকে দেখে আসত আর ছেলেকে জানাতো, অনেক অনুরোধ করলেও তার মা তাকে দেখতে আসতে চায় না। ফলে সোহেলের মনে জন্ম নিল তার মায়ের প্রতি তীব্র এক ঘৃণা।
হাই 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 রে, আমার নাতিটা দেখে শুকা একদম কাঠি হয়ে গেছে। দেখ সুশ্রাজি কত কষ্ট করতেছে আমার নাতিটা, ঠিক মতো খাওয়া দাওয়া মনে হয় দেয় না এখানে। আর ওর মাটা যে কত বড় শয়তান, এত দূরে ছেলেটারে পাঠাইছে, অথচ একবার দেখতে পর্যন্ত হইল না। এত করে বললাম ছেলেটারে দেখে আসো, তাও সে রাজি হইল না।
আম্মু আসলো না, তাতে কি হয়েছে বাবা? আমি তো আসছি, আর এই যে দেখো তোমার জন্য কি গিফট আনছি।
এটা আম্মু পাঠিয়েছে তাই না?
হ্যাঁ, আর বললো কি আমার যাওয়ার সময় নেই, তুমি এই গিফটটা দিয়ে দিও তাহলেই হবে।
লাগবে না আমার গিফট।
আরে বাবা রাগ করিস কেন?
হইছে থাক, খুব তো আল্লাহ দেখাই তো ছেলেটা নিয়ে। এদিকে ছেলেটা যে শুকায় কাটি হয়ে গেল বড়ে কিছু বলতে পারো না, তার অফিসে কিছু হইলো তো সে দৌড়াই যায় একেবারে। এদিকে নিজের ছেলে এত কষ্ট করতেছে, তার একটু দেখতে আসার সময় হয় না। মা তো না যেন এখন ডাইনি।
আব্বু আমার কিচ্ছু লাগবে না, তুমি আমাকে নিয়ে যাও।
তাই কি হয়, তাহলে তোমার মা আমাকে অনেক বকবে, বাসা থেকে বের করে দিবে। আমরা আজকে যাই।
না না আব্বু যেও না প্লিজ, দাদু যেও না, আমাকে নিয়ে যাও।
আমাকে আজকে চলে যেতে হবে বাবা, তুমি একটু কষ্ট করে কয়টা দিন থাকো, আমি দেখি কি করা যায়। তোমার মা তো দিবে না। আচ্ছা গেলাম,
থাক আমার সোনা থাক।
এইভাবেই মায়ের প্রতি তীব্র ঘৃণা পুষে রেখে ধীরে ধীরে বড় হয়ে উঠল সোহেল। তার বাবা যেমন করে শিখিয়েছে সেইভাবেই সে বড় হয়েছে, ফলে মায়ের প্রতি তার মনে কোনো শ্রদ্ধা নেই, কোনো ভালোবাসা নেই। মাকে সে মনে করে খুব খারাপ একজন মানুষ। একসময় তার স্কুল শেষ হল, এবার তাকে একটা ভালো কলেজে ভর্তি হতে হবে। হোস্টেল লাইফ শেষ করে বাড়িতে ফিরে আসে সোহেল। যেদিন ফিরল সেদিনে ঘটল খুব খারাপ একটা ঘটনা, যেটা তার মনে তার মাকে আরো খারাপ করে দিল।
ওহ, আমি আর সহ্য করতে পারছি না রাজীব, এইভাবে আমি আর থাকতে পারবো না, আমাকে তুমি ডিভোর্স দাও।
কি বাজে কথা বলছো?
হ্যাঁ, দিনের পর দিন আমি শুধু সহ্যই করে যাচ্ছি। আমার ছেলেটাকে তুমি জানাই তাই বোঝাচ্ছ, আমার নামে একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছ। ও ফিরে এসে একটা বারও আমার সাথে ভালো মতো কথা পর্যন্ত বলেনি। এইভাবে আর চলতে পারে না রাজীব। তুমি আর তোমার মা, তোমাদের দুজনের আমার সাথে কি শত্রুতা আমি জানি না। তোমরা আমার জীবনটাকে কেন এত কঠিন করে তুলছো? কিন্তু আমি আর এভাবে থাকতে পারবো না, আমি ডিভোর্স চাই।
কি হয়েছে? তোমরা এইভাবে চিৎকার করছো কেন?
কিছু না কিছু না বাবা সোহেল, তুমি যাও ঘুমাও, অনেক রাত হয়েছে।
না ও যাবে না, অনেক হয়েছে। সব সময় ওকে বের করে দিয়ে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো। ওরও জানা দরকার তুমি কি অত্যাচার চালিয়েছো আমার উপরে, আমার জীবনটা কিভাবে ধ্বংস করে দিয়েছো তুমি।
সোহেল বাবা যা তো ঘুমাতে, এখানে থেকে কোনো লাভ নেই, তোর মা রোজ এসব নাটক করে, যা তো বাবা ঘুমাতে যা।
আসলে সায়মার ধৈর্যের সীমা শেষ হয়ে গিয়েছিল, সে আর এই অত্যাচার সহ্য করে থাকতে পারছিল না। এত বছর ধরে মুখ বুঝে সব অত্যাচার সহ্য করে গেছে সে শুধু সোহেলের জন্যই, সোহেলের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, কারণ রাজীব তো পারবে না সোহেলের ভরণ পোষণ দিতে। কিন্তু তারপরও সব মানুষের নিজস্ব কিছু আশা আকাঙ্ক্ষা থাকে। সায়মা কোনো দিন নিজের সুখের কথা ভাবেনি, কোনো দিন সে সুখের দেখাও পায়নি। এখন যখন ছেলেও বড় হয়ে উঠেছে, সে একটু নিঃশ্বাস ফেলতে চায়, আর নতুন করে বাঁচার স্বপ্নই তাকে দেখিয়েছিল তার সহকর্মী শফিক। শফিক তাকে সেই সব কিছুই দিয়েছিল যার কোনোটাই রাজীব তাকে কখনো দেয়নি, আর তা হলো মানুষের মতো শ্রদ্ধা সম্মান। শফিক এই চিরদুখী মেয়েটাকে আসলেই ভালোবেসেছিল, শুধু তাই নয় মানুষ হিসেবেও সে ছিল অনেক ভালো, অনেক সংযমী। সে চাইতো সায়মা তার জীবনটা এভাবে ধুকে ধুকে না কাটিয়ে মানুষের মতো বাঁচুক, সোহেলের থেকে দূরে গিয়ে নয়, বরং সোহেলকে সহই সে সায়মাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কোনো দিন কিছু না পাওয়া জীবনে সায়মা নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল, কিন্তু সে বুঝতে পারছিল না কিভাবে কথাটা সোহেলকে বোঝাবে।
সোহেল, তোকে এখানে নিয়ে এসেছি একটা জরুরি কথা বলতে।
হ্যাঁ বলো।
দেখ তুই বড় হয়েছিস, সবকিছুই বুঝতে শিখেছিস, আমি জানি কালকে রাত্রে যা ঘটেছে তুই তার জন্য অনেক আপসেট। তুই হয়তো ভাবছিস সব দোষী আমার, আমি মানছি এভাবে ঝগড়া করাটা আমার উচিত হয়নি, কিন্তু বাবা আমি আর সহ্য করতে পারছি না। তোর বাবার সাথে আমার সম্পর্কটা কখনোই ভালো ছিল না, আমি অনেক চেষ্টা করেছি সমাধান করতে, একসাথে থাকতে, কিন্তু এখন আর সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না সোহেল। তাই আমি বাধ্য হয়ে ডিভোর্সের আবেদন করেছি। কিন্তু তুই মনে করিস না যে আমি তোকে ছেড়ে চলে যাব, আদালতে তোর কাস্টডি কিন্তু আমাকেই দেবে, আমরা একসাথে থাকবো বাবা।
এসব আমাকে কেন বলছো?
তোকে বলবো না তো কাকে বলবো, তুই আমার একমাত্র ছেলে।
একমাত্র ছেলেকে তো সবসময় দূরে রাখছো তোমার থেকে, আমার বাবাই আমাকে ভালোবাসে, তাই তাই তুমি তার থেকে এখন আমাকে দূরে ঠেলে দিতে চাও। আমার আব্বুই সবসময় আমাকে দেখতে আসতো, তুমি তো কখনো আসো না হোস্টেলে।
সোহেল, তোর পড়ার খরচ দেওয়ার জন্য দিনে আমি ডাবল শিফট ডিউটি করতাম, আমি কি করে আসতাম বল?
জানি জানি, সবই তোমার অজুহাত, তোমার যা ইচ্ছা করে তুমি তাই করো গিয়ে। ইচ্ছে হলো আমাকে হোস্টেলে পাঠিয়ে দিলে, ইচ্ছে হলো ডিভোর্স নিয়ে নিলে, আবার আমার কাস্টডি কে পাবে সেটাও তুমি ঠিক করে রাখছো, তাহলে কেন এসব আমাকে বলছো? যা মন চায় তাই করলেই পারো।
শোন বাবা, সোহেল শোন, যাস না সোহেল।
বাড়িতে ফিরে এসে এসব দেখে সোহেলের রাগ তার মায়ের উপর কমাতো দূরের কথা আরো বেড়ে যাচ্ছিল। ডিভোর্সের কথা শুনে সে রাগে পাগল হয়ে গেল, সে মনে করলো তার মা তার বাবার থেকে চিরতরে দূরে পাঠিয়ে দিতেই এই কাজ করছে। আর এমন সময় সে জানতে পারলো শফিকের কথা।
সায়মা হঠাৎ ফোন করে এই রেস্টুরেন্টে আমাকে ডাকলে যে?
শফিক, আমার মনটা খুব খারাপ, সোহেলকে বোধহয় আমি বোঝাতে পারবো না।
তবে তুমি ওকে সব সত্যি কথা জানিয়ে দিচ্ছ না কেন? কিভাবে তোমার উপর ওরা দিন দিন মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছে?
কোনো লাভ নেই শফিক, সোহেলের কাছে ছোটবেলা থেকে ওর বাবাই ভালো মানুষ, আর ওর মা হচ্ছে ভিলেন। ছোটবেলা থেকে ও দেখেছে মা কখনোই বাসায় থাকে না, সব সময় অফিসে থাকে, আর বাবা সারা দিন বাসায় থাকে ওর সাথে। কিন্তু কি করে ওকে বোঝাবো যে ওর বাবা সারা দিন বাসায় থাকে, কারণ তার চাকরি করার কোনো যোগ্যতাই নেই, আর সেজন্যই আমাকে দিনের পর দিন সংসার চালাবার খরচ আয় করতে অফিসে থাকতে হয়েছে।
তবু আমি চেষ্টা করেছিলাম ছেলেটাকে যতটুকু পারা যায় নিজের কাছে রাখতে, কিন্তু বাসায় অশান্তি এত বেড়ে গিয়েছিল যে শুধু সোহেলের ভবিষ্যতের স্বার্থে আমি ওকে হোস্টেলে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছি।
এখন তো বড় হয়েছে তাই না?
হ্যাঁ, কিন্তু তোর মনে তোর বাবার দেয়া বিশ্বাসটা বসে গেছে। জানো সফি, ওকে হোস্টেলে দিয়েছি এই একটা অপরাধে ও আজও আমাকে ঘৃণা করে। কেন আমি ওকে দেখতে যেতাম না হোস্টেলে? কি করে বোঝাই যে আমি ওর বাবা আর দাদির টাকার চাহিদা পূরণ করতে গিয়ে দিন রাত পরিশ্রম করেছি, তবু যেন ওরা আমাকে একটু শান্তিতে থাকতে দেয়। ওর হোস্টেলের খরচ জোগাড় করতে করতে আমি আর অন্য কোনো কিছু করার সুযোগ পাইনি।
ইটস ওকে সাইমা, প্লিজ কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার পাশে আছি, থাকবো, সারা জীবন থাকবো। দেখো এইভাবে তোমার হাতটা ধরে রাখবো সারা জীবন।
আরে সোহেল, তুই এখানে?
আমাকে আশা করনি তাই না? ভাবনি তোমাকে এই অবস্থা আমি দেখে ফেলবো, এই জন্য তুমি আমার বাবাকে ডিভোর্স দিতে চাও?
না না সোহেল, শোন শোন।
না, আমি আর কোনো কথা শুনতে চাই না।
সোহেল শোন, তুই ভুল বুঝছিস, শোন।
প্রচন্ড রাগে আছার দিয়ে হাতের কাছে থাকা একটা গ্লাস ভেঙে ফেলে সোহেল বের হয়ে গেল। কি করবে সে, তার মা এত খারাপ, শেষ পর্যন্ত একটা বাইরের লোকের সাথে সে এমন করলো, তার বাবাকে ছেড়ে। সোহেলের মাথা খারাপের মতো হয়ে গেল, পাগলের মতো সে ঘুরতে লাগলো রাস্তায় রাস্তায়। এলোমেলো মন নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন হঠাৎ দেখা হয়ে গেল তার এক ক্লাসমেটের সাথে, যে আবার তার প্রতিবেশীও হয়।
এই সোহেল, এই কথা শুনছিস না কেন? শোন
কি।
আচ্ছা, তখন যে তোকে দেখলাম রেস্টুরেন্টে ভাঙচুর করছিলি, কি হয়েছিল রে? সাইমা আন্টিকে দেখলাম কার সাথে যেন বসে আছে, ওটা কে হয় রে?
জানি না।
আরে দাঁড়া না, রাগ করছিস কেন? আচ্ছা, শুনলাম সাইমা আন্টি নাকি তোর বাবাকে ডিভোর্স দিতে চায়, এটা কি সত্য? না মানে মানুষজন বলা বলি করছে আর কি। সত্যি তোর কপালটা খারাপ রে, আমার সত্যি খুব খারাপ লাগছে তোর জন্য। আচ্ছা, রেস্টুরেন্টে যে লোকটা বসেছিল সেটাই কি তোর নতুন বাবা?
ছাড়, যাই এখান থেকে।
খুব বেশি চাপ পড়ে গিয়েছিল সোহেলের মনের উপর, এতটা নিতে পারেনি সে। ১৬ বছর বয়সের এক কিশোরের মন, যা হওয়া উচিত ছিল ভালোবাসায় ভরপুর, সারা জীবন বাবা ঢেলে দেওয়া বিষে তা হয়ে উঠেছিল এত বেশি তিক্ত যে সেটা বিস্ফোরিত হবার সময় চলে এসেছিল।
আমি তোমাকে ঘৃণা করি, কেন তুমি এমন করলে? কেন সবার সামনে আমাকে এভাবে লজ্জা দিলে? তুমি এত নোংরা কাজ কেন করলে মা? কেন তুমি ওই লোকটাকে আমার বাবার জায়গায় বসালে? কেন?
বাবা, তুই যদি কোনোদিন আমার মনের কষ্টটা বুঝতে পারতিস, কেন আমি এমন করেছি তুই যদি কোনোদিন জানতে পারতিস। কোনোদিন তোর মাকে চিনলি না, আমি তোকে অনেক ভালোবাসি বাবা, আমি তোকে অনেক ভালোবাসি।
সেদিন সকালে সাইমা তৈরি হচ্ছে বাইরে যাবার জন্য, সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এভাবে আসে থাকবে না। যত রাগই করুক সোহেল, সে ছেলেকে বোঝাবে, বলবে কেন সে একটা নতুন জীবন চায়, তারও অধিকার আছে মানুষের মতো বাঁচার, তারও অধিকার আছে সুখী হবার। ঠিক এমন সময় সোহেল ঘরে ঢুকে।
সোহেল, তুই এসেছিস? আমি তোর জন্য অপেক্ষা করছিলাম বাবা, কাছে আয় বাবা। দেখ, তুই আমাকে ভুল বুঝিস না, তোকে আমি সব কিছু বলতে চাই, তোর সব প্রশ্নের উত্তর আছে আমার কাছে। আমিও তো মানুষ সোহেল, আমি একটা নতুন জীবন শুরু করতে চেয়েছি, কিন্তু তোকে বাদ দিয়ে নয়। আর শফিক, আমার কলিগ, ও খুব ভালো মানুষ, ও নতুন করে আমাকে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। আমি সবকিছুই তোকে বলবো ভেবেছি, কিন্তু এ কি তুই এভাবে তাকাচ্ছিস কেন? এতে তার সোহেল শোন,
সোহেলের মা সেই প্রিয় মা, যে মা তাকে ভালোবেসেছে সবচেয়ে বেশি, যে মা তার জন্য সহ্য করে গেছে সব কষ্ট, আর সেই মাকে ভুলবো যে খুন করে ফেলেছে সোহেল? হতভাগ্য সায়মা ছেলেকে কোনোদিনই বোঝাতে পারেনি সে তাকে কতটা ভালোবাসে, তাই চিরকাল মুখ বুঝে সহ্য করে যাবার পুরস্কার সে পেয়েছে এভাবেই। মৃত্যুর সময় সায়মার চোখ দিয়ে পানি পড়েছিল, শুধু কিছুই সে বলে যেতে পারেনি, হয়তো সে নিজেও নিজের মৃত্যুর মুহূর্তেও বিশ্বাস করতে পারেনি যে পৃথিবীতে তার সবচেয়ে আপন মানুষটার হাতে এমন করুণ মৃত্যু ঘটবে তার। আর সবকিছু শুনে স্তব্ধ হয়ে যায় মিনহাস আর রেজা সাহেব। আজকে আমার মনে হয় কুয়াশার খুবই একটা হৃদয় বিদারক, খুব খুব করুণ একটা কাহিনী শুনলাম আমরা। আরো অন্যান্য কুয়াশার আয়োজনে অনেক হত্যাকাণ্ডের কাহিনী শুনেছি, যেরকম চাঁদনি হত্যাকাণ্ডের কথা, তারপর নার্গিস মার্ডার কেস যতগুলো আছে, আমরা প্রত্যেকটা পিছনে করুণ কাহিনী ছিল, খুবই টাচি। এবং আজকে তো একেবারে অন্যরকম, যে একটা মানে ছেলের হাতে মায়ের মৃত্যু, মানে একটা কল্পনাতীত ব্যাপার, সাধারণত শোনা যায় না এরকম, যে একটা ছেলেকে কতটা বিষিয়ে ফেললে ছোটবেলা থেকে, তার মনে মায়ের প্রতি কতটা ঘেন্না জন্মালে এরকম একটা ঘটনা ঘটতে পারে। এবং এটা থেকে কিন্তু খুব ভালো একটা মানে একটা মেসেজ আছে আমাদের প্রত্যেকটা কুয়াশায়, কিন্তু আমরা যে রহস্যিক একটা কিছু করে থাকি না কেন, একটা মেসেজ রাখি আমরা, যেসব মারা বাইরে চাকরি করে বা কাজ করে, তাদের তো সন্তানের প্রতি, তারপরে কিন্তু মারা বাসায় এসে চেষ্টা করে, এবং সোহেলের মা কিন্তু সোহেলের কারণেই মানে দুটো করে চাকরি করতে হচ্ছে, তাকে বেশি করে কাজ করতে হচ্ছে তার লেখাপড়ার খরচ যোগাবার জন্য। এবং একটা সময় সে যখন দেখছিল সে আর পারছিল না যে বাচ্চাকে সামলাতে, একে শাশুড়ির যন্ত্রণা এবং তার স্বামীর সঙ্গে তার ভালো সম্পর্ক, সবসময় তারা বেসিক্যালি পুরুষ শাসিত সমাজ আমাদের যেটা হয় আর কি, আমাদের সমাজে মেয়েরাই কিন্তু সবচেয়ে বেশি শোষিত হয় এবং সবচেয়ে বেশি সাফার করে। এবং সায়মা কিন্তু সায়মাকে ইউজ করেছে তার শ্বশুরবাড়ির সবাই, এবং তার ছেলেকেও তার বিরুদ্ধে নিয়ে গেছে তার শাশুড়ি এবং তার স্বামী। এবং তার স্বামী সবসময় একজন অলস বেকার লোক ছিল, তার কোনো যোগ্যতা ছিল না চাকরি করবার, বউ পয়সায় বউ উপার্জন না করলে তার চলবে না। এবং সায়মা যথেষ্ট সারাক্ষণ তাকে এত কাজে ব্যস্ত থাকতে হয়েছে, এবং সবসময় সে পরিবারের জন্য এত বেশি ডেডিকেটেড ছিল যে তার নিজের জন্য একেবারেই সময় ছিল না। কিন্তু আফটারঅল সবকিছুর পরে তো সে একটা মানুষ, তারও তো বাঁচতে ইচ্ছে করে, তার মনেও তো ভালোবাসা আছে। একসময় সে হাঁপিয়ে গেছিল, এবং সায়মার ছেলে যখন ফিরে আসে হোস্টেল থেকে, তখন ইতিমধ্যে তার সঙ্গে আরেকটা লোকের সম্পর্ক হয়ে যায়, তারই কলিগ শফিকের সঙ্গে, এবং শফিক তাকে ছেলে সহ বিয়েও করতে চেয়েছিল, এবং সে আর একটা পর্যায়ে না পেরে, আমি যেটা দেখতে পেলাম যে সায়মা খুবই অনেস্ট ছিল তার প্রত্যেকটা কাজের প্রতি, সে কখনো ছেলেকে মিথ্যে বোঝাতে চায়নি আবার, কিন্তু ছেলেটা এত মনটা বিষিয়ে গেছিল, সে তার মা যে কতটা ভালো ছিল বা ভালোবাসত সেটা তার ধার কাজ দিয়েও যায়নি। মাকে আসলে না পাওয়ার আকাঙ্ক্ষা থেকে দেখে ফেলায় আগের থেকে একটা ক্ষোভ বা একটা অভিমান ছিলই ভেতরে ভেতরে, সেটা একটা বহিঃপ্রকাশ ঘটে তার বন্ধু এসে যখন তাকে খোঁচাবে। এই বয়সটা যখন তোমার গ্রোয়িং আপ স্টেজ যখন থাকে, গ্রোন আপ স্টেজে তখন এই বয়সটা থাকে, যখন বাড়ন্ত বয়সে, তখন কিন্তু একটা চেঞ্জেস হয় ছেলে মেয়ে উভয়ের মধ্যেই, তো তখন মনের উপর ভীষণ চাপ পড়ে, না তখন আরো বেশি মানুষ ইমোশনাল থাকে এই বয়সের ছেলে মেয়েরা, তখন তাদের সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফ্যামিলির সাপোর্ট, যেটা সোহেলের ছিল না,
ছিল না
বাবার কাছ থেকে, যেটা ছিল সেটা হচ্ছে নষ্ট করে দেবার জন্য যেটা প্রশ্রয় দেওয়া হতো এবং তাকে বোঝানো হতো, আর মায়ের কাছ থেকে ছিল, মায়ের কিছু করবার উপায় ছিল না, কারণ তাকে প্রচন্ড পরিশ্রম করতে হতো, ছেলেকে সে সময় দিতে পারতো না। গল্প এবং স্ক্রিপ্ট তৈরি করেছেন সিফাত মাহমুদ, আর নাট্যাংশ পরিচালনা করেছেন সবসময়ের মতন সাকিব ফারজানা, সাউন্ডে ছিলেন খালিদ, এবং যারা অভিনয় করেছেন তারা হচ্ছে শাকিল, মঞ্জু, মিনু, সাকি, রনি, কাফি, কুমকুম, খালিদ এবং সুমন। পুরো কুয়াশা টিমকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আরো একবার। এই পুরো কুয়াশা টিম একসঙ্গে কাজ না করলে আমার পক্ষে সম্ভব হতো না এই কাজটা, মানে এই আয়োজনটা পুরোপুরি কমপ্লিট করা। এই পর্যন্ত যতগুলো কাজ করেছি টোটাল টিম ওয়ার্ক, এখানে আমার কোন কৃতিত্ব নাই, শুধু গল্প পড়া ছাড়া মাঝে মাঝে হয়তো কিছু গল্প আমি বাছাই করে দিই বা নিয়ে আসি। টোটাল ক্রেডিট গোস টু মাই কুয়াশা টিম। আর কুয়াশা খুব ভালো লাগে লিখেছে আনোয়ার, চিটগং থেকে লিখেছে শামিন আপু, তোমাকে থ্যাংকস। আর একজন বন্ধু লিখেছেন যে তার শোনা সবচেয়ে শ্রেষ্ঠ কাহিনী হচ্ছে প্রোগ্রাম হচ্ছে কুয়াশা, অনেক অনেক ভালো লাগছে। সে অন্য নামে লিখে লিখেছে, আমি তার নামটা খুঁজে পাচ্ছি না, সে আজকে লিখেছে আমি যে আমি হারিয়ে ফেললাম, এত মেসেজ এসছে আসলে এর মধ্যে তো পড়া হয়নি এর মধ্যে। আচ্ছা আমি নিচ থেকে পড়ছি। তামান্না লিখেছে শামিন আপু যে একটা মানুষ পুরুষ মানুষ কিভাবে তার স্ত্রীকে টর্চার করতে পারে, আর একটা পুরুষ মানুষ এরকম একা এক অজস্র কাহিনী আছে, অজস্র দৃষ্টান্ত আমি দিতে পারবো, তোমরা হয়তো জানো এরকম অনেকই আছে কাহিনী। আর সাব্বির আল মাহমুদ দেখেছে সাবার থেকে সায়মার ভয়েসটা খুবই সুইট, ও আমাদের সায়মার ভয়েসে যিনি অভিনয় করেছে সে হচ্ছে সাফরিন, সাফরিনের নামটা আমি একদম বলতে ভুলে গেছি, সাফরিন। এবং যে চিৎকারটা আমরা শুনি কুয়াশা সেটাও কিন্তু সাফরিনের কণ্ঠে শুনি আমরা, তো আজকের সেই মর্মান্তিক চিৎকার যেটা ভয় পায় অনেকে শুনে সেই চিৎকারটাও কিন্তু সাফরিনের দেয়া। তো ধন্যবাদ সাফরিনকে সায়মার চরিত্র অভিনয় করবার জন্য। আর তুর্য লিখেছে ভিন্ন ধর্মী একটা স্ক্রিপ্ট যে দেশের সামাজিক প্রেক্ষাপটে যায় কিন্তু যথাযথ যৌক্তিকতা থাকলেও এটাও তো আসলে কেউই চায় না, সে যত নিষ্ঠুরই হোক পুরোটা আসেনি, হয়তো আরো কিছু লিখতে চেয়েছিলেন। আর মামুন লিখেছেন, মামুন আর রাজন লিখছি রং থেকে লিখছি শামিন আপু কুয়াশার গল্পগুলো কি নাটক ফিল্ম আকারে প্রকাশ করতে পারবো, এটা এবিসির কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিতে হবে। এরকম এসএমএস আমি রেগুলার পাই কুয়াশার গল্প নিয়ে ছবি বানাতে চাই নাটক বানাতে চাই, কিন্তু সেক্ষেত্রে আমাদের কর্তৃপক্ষের কাছ থেকে, কারণ এই গল্পগুলো তো যারা তৈরি করে দেয় সবচেয়ে বড় কথা তাদের যদি মৌলিক গল্প হয়ে থাকে তাদের কাছ থেকে সবচেয়ে প্রথমে পারমিশন নিতে হবে, আমার পারমিশনের চাইতে তাদের অনুমতিটা বেশি জরুরি। আর তামান্না লিখেছে, তামান্না আচ্ছা তামান্নাটা পড়েছি, লিখেছে আপু লটস অফ থ্যাংকস, এরকম একটা সত্যি ঘটনা এরকম ক্রুশিয়াল লিখেছে, সাইকোলজিক্যাল স্টোরি লিখেছে, আমাদের সোসাইটিতে খুবই কমন, খুবই কমন আসলে, খুবই এরকম অনেক ঘটনা আমরা দেখি আমাদের দেশ শহরের বাইরে, আমাদের পার্শ্ববর্তী অনেক জায়গাতে এরকম ঘটনা ঘটে যেগুলো আমরা বিভিন্ন সময় পত্র পত্রিকার মাধ্যমে জানতে পাই। তা আমরা একবার বলেছিলাম আমরা যখন এই নিঠারি মামলা সিরিয়াল কিলারকে নিয়ে করেছিলাম, নেক্রোফিলিয়া রোগটা সম্পর্কে আমরা জানিয়েছিলাম, সেটাতে আমরা ভালো রেসপন্স পেয়েছি। আমরা এরকম আমরা বাইরের অনেক কাহিনী নিয়েও ভবিষ্যতে সত্যি কাহিনী নিয়েও আমরা করবো আশা রাখছি। তো মাঝে মাঝে হয় কি অনেকে এই সপ্তাহে আমাকে লিখে পাঠিয়েছিল যে আপু ওই কয়েকদিন পরের সপ্তাহ তো একটু ভৌতিক টাইপের ঘটনা হয়ে গেল, এখন আমরা একটু অন্য রহস্য বা অন্য কিছু চাই, তো সামনের সপ্তাহ দেখা যাক কি হয় সেটা এখন বলতে পারবো না। কুয়াশা খুব ভালো লাগে, আনোয়ার লিখে পাঠিয়েছে, একজন যেটা খুঁজছিলাম মাই রিয়েল নেম ইজ আবু সুফিয়ান বাট আমি সাধন আর জীবন নামে এস এম এস করে থাকি। বাই দ্য ওয়ে আই থিঙ্ক দেয়ার আর নো ফ্যান্টাস্টিক শো ইন দিস ওয়ার্ল্ড লাইক কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। আর উত্তরা থেকে লিখেছে আসুল খুনি সোহেল হৃদয় লিখেছে, এটা সে তার প্রেডিকশন ঠিক ছিল, সে শেষের দিকে লিখে পারেছে, শেষের দিকে কিন্তু একটু একটু বোঝা যাচ্ছিল যে হতে পারে আবার নাও হতে পারে, পুরোপুরি ক্লিয়ার যে ছিল তা না। খুব যাদের প্রেডিকশন খুবই মাথা খুব বেশি ভালো কাজ করে রহস্য, বিশেষ করে আমার মতন, আমিও হলে হয়তো বের করে ফেলতাম, খুব বেশি ক্রাইম নিয়ে বা ক্রিমিনাল কেস যাদের পড়া আছে বা রহস্য মানে থাকে না রহস্য ক্রাইমের বা সমস্ত গল্প পড়তে বা সাসপেন্সের যারা পড়তে পছন্দ করে তারা কিন্তু অনেক আগে, যেরকম আমি মাঝে মাঝে পারি আর কি, আর মাঝে মাঝে পারি না, আর পারলে আবার নিজের মনকে এটা বলে ইয়ে করি যে না এটা হয়তো ঠিক হবে না, তাহলে তো আমার ইন্টারেস্টে চলে যাবে। আর তুমি দেখো এবিসি ফ্যান পেজে কিছু আছে নাকি,
এখানে অনেকেই লিখেছেন আমাদের। আহমেদ রাসেল উনি লিখেছেন সাইমার খুনি তার ছেলে, আমি শিওর উনি বেশ আগেই লিখেছেন, 17 মিনিট আগে লিখেছেন এটা। জুয়েল মিয়া উনি লিখেছেন, সাইমার শাশুড়ির মতো যেন আর কোনো নারীর শাশুড়ি না হয়, উনি এইটা লিখেছেন।
এটা আমাদের সবারই কাম্য, এরকম শাশুড়ি কেন, স্বামী এরকম স্বামী সন্তান কারোরই যেন না হয়। কারণ সাইমাকে তার ছেলে হয়তো খুন করেছে, কিন্তু আমি এক্ষেত্রে বলবো সাইমার শাশুড়ি এবং সাইমার স্বামীও কিন্তু খুনি। কারণ সোহেলের কিন্তু ওই বোঝবার বয়সটি হয়নি,
সে
18 মাস্টার মাইন্ড ছিল তার শাশুড়ি এবং তার স্বামী, সেক্ষেত্রে তাদের দুজনকে আমি বলবো যে আসল খুনি।
আচ্ছা পাটোয়ারি সাইফুল উনি লিখেছেন, জোশ শুরুটাই অনেক ভয়ের তাই মজা পেয়েছি, বিকজ চারজন একসাথে শুনছি। আর যে জুনায়েদ লিখেছেন চট্টগ্রাম থেকে, শারমিনাপুর আজকের কুয়াশায় ভয়েসটা অনেক সুন্দর ছিল এবং গল্পটাও অনেক সুন্দর। ইসলাম হোসাইন উনি লিখেছেন, আজকের কুয়াশা আমি উঠানে বসে শুনছি। এছাড়া ফুটবল পাগল হান্নান ওনার বেশ কিছু কমেন্ট এসেছে, কুয়াশা শুনতে ভয় লাগে তাই শুনছি, এই কারণে আরো শুনতে ইচ্ছে করছে। অশ্রুবিন্দু লিখেছেন, ওরে বাপরে কুয়াশা আমি শুনবো না, অনেক ভয় লাগে, তারপরেও কেন জানি ওয়েট করছি। রাইসুল ইসলাম রাতুল উনি লিখেছেন, আজকে যে কাহিনীটি পড়ছেন শারমিন আপু তা কি সত্য ঘটনা কিনা?
হ্যাঁ, আমি শুরুতেই বলেছি যে একটা সত্যি ঘটনার অবলম্বনে তৈরি করেছেন সিফাত মাহমুদ, আমাদের নিয়মিত স্ক্রিপ্ট লেখেন। আপনার আরো এর আগে চাঁদনী হত্যা মামলাটা ওকে দিয়ে করানো হয়েছিল। আর রিজভি লিখেছে, নিঠারি হত্যা মামলা সিফাতের করা, সিফাতের প্রচুর করা গল্প আছে আমাদের। আর রিজভি লিখেছে চিটং থেকে, এরকম বাবার দরকার নেই যে বাবা মাকে তার ছেলের কাছ থেকে দূরে রাখেন, ঘৃণা করি সেই বাবাকে, খুবই খারাপ ঘটনা। আর ঘটনা লিখেছে, আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আর একজন লিখেছেন, দ্যাট ওয়াজ সো স্যাড, ইথিকা লিখেছে এটা। রিজভি সাব্বির আল মাহমুদ লিখেছেন, সাইমার কথা শুনতে তার খুব ভালো লেগেছে, ভয়েসটা ভালো লেগেছে, ধন্যবাদ। আর আমি তূর্য হালি শহর চিটাগং থেকে লিখছি, শামিন আপু যদি আমি সাইমার হাজবেন্ড কে পাই তাহলে আইল কিল হিম, সাচ এন ইডিয়েট। এক কথায় সত্যি খুন করার দরকার নেই, কিন্তু সে যে একজন ইডিয়েট লোক ছিল তার সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ কোনো বাবারই উচিত না তার মাকে তার ছেলের, মানে ছেলেকে তার মার বিরুদ্ধে কোনো খারাপ কিছু করার, উস্কে দেওয়ার জন্য খারাপ কোনো কাজ করার জন্য। কোনো মায়েরও উচিত না তার সন্তানের কাছে বাবাকে খারাপ করা, সে যতই যাই হোক না কেন, এটা প্রত্যেক বাবা মারই মনে রাখা উচিত। কারণ সন্তান কিন্তু দুজনেরই, একজন হয়তো স্যাক্রিফাইস করে, বাবা হয়তো অনেক সময় বেশি কাজ করে, হয়তো বাবার সময় কাজ করতে পারে না, মাকে বেশি কাজ করতে হয়। সেক্ষেত্রে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, সেক্ষেত্রে এটাকে তারা একটা অস্ত্র হিসেবে, একদিকে সাইমাকে কিন্তু তারা শোষণ করেছে, সাইমার উপার্জিত সব অর্থ টাকা পয়সা তারা ভোগ করেছে, আবার ছেলেকে মার পিছনে বিষিয়ে দিয়েছে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এই দুজনে অসম্ভবই খারাপ শাশুড়ি এবং স্বামী। এরকম অজস্র ঘটনা আমাদের চারপাশে আছে এবং ঘটে নিয়মিত, যেটা আমরা পত্র পত্রিকা পড়লেও দেখতে পাই, খুললে দেখতে পাই এরকম বিভৎস ঘটনা, অনেক অনেক কষ্টের কাহিনী আছে। এবং মায়ের সামনে, মানে মা সন্তানের সামনে মাকেও খুন করেছে, এরকম ঘটনা আমরা অনেক শুনেছি আগে। আমরা চেষ্টা করব কুয়াশার মাধ্যমে এরকম কিছু সত্যি ঘটনা তুলে ধরবার, যেটা আমি কুয়াশা শুরুই করেছিলাম সত্যি একটা ঘটনা দিয়ে, নার্গিস মার্ডার কেস নরসিংদীর, এবং যথেষ্ট সাড়া পেয়েছিলাম। সেটা আমার প্রথম আয়োজন ছিল, যেটা রিপিটও করা হয়েছে পরে পরবর্তীতে, এবং রিপিট করা হয়েছিল, পাবলিক ডিমান্ড ছিল, প্রচুর মানুষ শুনতে চেয়েছিল সেই কাহিনীটা। এবং সেটা তৈরি করতে আমার বেশ সময় লেগেছে, দীর্ঘ সময় নিয়েছিলাম, কুয়াশা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে, কিভাবে কি করব, একের পর এক একটা থাকে না, অনেক সময় নানা রকমের অবস্ট্যাকলস, কারণ এটা একটা টোটাল টিম ওয়ার্ক, রেকর্ডিং এর ব্যাপার থাকে, স্ক্রিপ্টের ঝামেলা থাকে। আর বিশেষ করে যখন রিয়েল মার্ডার কেস থাকে, আমরা অনেক সময় চেষ্টা করি যারা সাক্ষী বা মামলায় যেরকম ছিল, যেরকম আমরা নিদারাবাদ হত্যা মামলা করেছি, এবং বহু আগে ঘটে যা নিহার বানু হত্যা মামলা করেছি, সালেহা হত্যা মামলা করেছি, এগুলোর কিন্তু অনেক ডিমান্ড আছে এখন শুনতেছি। এবং আমি কি কষ্ট করেছিলাম সালেহা মার্ডার কেসের সময়, সেটা হচ্ছে যে আমি তাদের বাড়ির আত্মীয় স্বজন কাউকে খুঁজে পায়নি। এত আগের ঘটনা 79-78 এর ঘটনা, তো শেষ পর্যন্ত পাওয়া গেল যে সায়মানা দুঃখিত সালেহা যে বাড়িতে থাকতেন সে বাড়ির ছবি, মানে তারা পুরনো ঢাকে ফরাশগঞ্জ যে বাড়িতে ছিল সেই বাড়ির ছবি, এবং সায়মার শ্বশুর বাড়ির যেখানে সে মারা গিয়েছিল সেই বাড়ির সেই নাম্বারটা খুঁজে পাওয়া গেছে, কিন্তু সেই বাড়িটা নেই তখন, সেটা ভেঙে ফেলা হয়ে সেখানে এখন বহুতল একটা ভবন হয়েছে। সেখানে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে জুরাইন কবরস্থানে সালেহার যে তাকে যেখানে সমাহিত করেছে সে কবরের ছবি, সেটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, ছবি দিয়েছিলাম। সম্ভবত আমি প্রথম চালু করি এবিসির ফ্যান পেজে মানে রিয়েল কোনো কিছু ছবি দেয়া, সেটা থেকে শুরু হয়। তো আমি যত এবং চেষ্টা করছি সেই কবরস্থলে যে রেজিস্ট্রি খাতায় তাকে যে দাফন করা হয়েছিল তখন, এবং মজার বিষয় হচ্ছে তখন তুমি তখন ওই আয়োজনে ছিলে না শুরুর দিকে, এটা সালেহাকে যখন দাফন করা হয়েছিল রেজিস্ট্রিতে তখন তার স্বামীর ঠিকানা, কারণ তখনও পর্যন্ত তার বাড়ির কেউ জানতে পারেনি যে সালেহা খুন হয়েছিল। সেটা পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে যখন তার লাশ কবর থেকে উঠানো হয়, ময়নাতদন্ত করা হয়, অটোপসির পরে জানা যায় যে তাকে আসলে খুন করা হয়েছিল, সেটাও খুব হৃদয় বিদারক কাহিনী। সাধারণত এ ধরনের মার্ডার কেস আমি যখন খুব ওরকম খুব টাচি কিছু থাকে যেটা থেকে আমাদের প্রত্যেকে শেখা উচিত যে আমাদের মানে সমাজে কত রকমের মানুষ আছে, এবং আমরা যদি পরবর্তীতে সাবধান হতে পারি সচেতন হতে পারি, সেরকম কাহিনী আমি নিয়ে আসি এবং যেগুলো আমাদেরকে খুব টাচ করে যায়। যে কাহিনীগুলো অনেক বা কোনো একসময় খুবই সেন্সুয়াস কাহিনী ছিল পত্রপত্রিকা, যখন এত ইন্টারনেটের তখন আমাদের টেকনোলজি এত অ্যাডভান্স ছিল না, পত্রপত্রিকায় যা ছিল সেগুলো সংগ্রহ করতে আমাকে প্রচুর প্রচুর পরিশ্রম করতে, শুধু আমাকে না পুরো কুয়াশা টিমকে করতে হয় সেগুলো জোগাড় করে আনা। ভবিষ্যতে চেষ্টা করবো আবারও, আবার অনেক সময় মানুষ বলে আপু কেন ভূতের গল্প হচ্ছে না, ভৌতিক কিছু হচ্ছে না, সেটাও নিয়ে আসি। সেটা তো দেখা গেছে গাদ্রমঙ্গা নামে একটা অপদেবতা, সে এত বেশি পপুলার হয়ে গেছিল যে হ্যালোউইন নাইটসে অনেকেই সে আগে লিখে পাঠিয়েছিল হ্যালোউইন নাইটস এর চিঠি, একজন লিখে পাঠিয়েছিলেন, আমরা একটা এন্ডোর্সমেন্ট দিচ্ছিলাম হ্যালোউইন নাইটস এর উত্তরাতে ভূত রেস্টুরেন্টে, তো সেখানে কস্টিউম একটা ফেস্টিভ্যালের মতন হচ্ছিল, হ্যাঁ প্রতিযোগিতা ছিল কস্টিউমে, তো একজন লিখেছে গাদ্রবঙ্গা সেজে যেতে পারো। তো এইটা অ্যাচিভমেন্ট আমার কুয়াশার, যে আমার একটা গল্পের একটা ক্যারেক্টারকে সবচেয়ে ভয় দেখেছি, এবং সেটা আসলে খুবই লোমহর্ষক একটা গল্প ছিল, এবং গত সপ্তাহে তার আগের সপ্তাহে খুব গাছ ছমছমে গল্প ছিল, এত ভয় পেয়ে যে অনেকে আমাকে লিখেন আপনি কেন এই ধরনের আয়োজন করেন, আমরা রাতে ঘুমাতে পারি না। তো মাঝে মাঝে একটুখানি মানুষের মনে আমরা আমাদের বিবেককে সচেতন করতে কিছু কিছু গল্প নিয়ে আসি, যে ভয়টা ঠিক আছে, এটার মধ্যে ভয় ছিল, এটার মধ্যে রহস্য ছিল, ইয়ে ছিল, সুতরাং মূল বিষয় হচ্ছে কুয়াশার আমার কিন্তু রহস্য, আমি সেটাই বললাম। তো এখানে রহস্য সমাধান হয়ে গেছে, কিন্তু আসল রহস্য সেটা হচ্ছে মানুষের মনের রহস্য, সেটাকে আমরা আসলে সমাধান করতে পারি? একটা 16 বছরের ছেলের মনের মধ্যে কি চলছিল তার, সেটা কিন্তু আমার একেবারে মাথায় আসেনি যখন গল্পটা আমি শুরুতে পড়া শুরু করি, যে একটা ছেলে কেন খুন করবে, তার মনের রহস্য তাকে হয়তো আমি জানি না, পরে তার নিশ্চয়ই তাকে যেখানে তার তোর তার যে বয়স তাতে তার শাস্তি হওয়ার কথা না, তাকে তার মানে চরিত্র সংশোধন করার জন্য যে সমস্ত জায়গা আছে সে কোনো রিহ্যাব সেন্টার বা ওরকম কোনো জায়গায় পাঠানো হয়েছিল হয়তো, বা কিশোর সংশোধন অনেকগুলো ইয়ে আছে আমাদের সংস্থা আছে সেখানে তাকে পাঠানো হয়েছিল, এবং আমাদের মনে হয় প্রত্যেকের মানে ফ্যামিলিতে যে সমস্ত ফ্যামিলিতে একটু ডিস্টার্বড কোনো চাইল্ড আছে বা বাবা মার সঙ্গে সম্পর্ক ভালো না, সেই ক্ষেত্রে দেখা যায় সাধারণত এই সমস্ত ঘটনা ড্রাগস মার্ডার বা কোনো অপরাধমূলক কাহিনী সেখানে ঘটে যেটা ব্রোকেন ফ্যামিলি সাধারণত দেখা যায়। তো সেই ক্ষেত্রে বাবা মা যদি হতে পারে, মানুষের হয়তো বাবা মার সঙ্গে সম্পর্ক থাকে না, একসঙ্গে থাকে না, অনেক সময় ডিভোর্স হয়ে যেতে পারে বা পারিবারিক অশান্তি থাকতে পারে, তারপরে আমার মনে বাবা মার অন্তত সন্তানের দিকে তাকে সেই চেষ্টাটা করা উচিত যে যেটাই হচ্ছে বাচ্চার উপরে যেন কোনো খারাপ প্রভাব না পড়ে,
তার সাথে আলোচনা করে, কারণ জীবনটা আমি আজকে গল্প থেকে যা বুঝলাম যে জীবনটা আসলে অনেক জটিল, মানুষের জীবনে কখন কি প্রয়োজন হয়ে পড়ে কেউ আসলে বলতে পারে না।
আমার মনে হয় আজকে সবাই খুব মন খারাপ, কারণ সবাই শেষে আমাকে যে SMS গুলো পাঠিয়েছে সেটা প্রত্যেকে লিখেছে যে খুব খারাপ লাগছে, খুব মন খারাপ হয়ে গেছে, যে এভাবে যে কোনো খুব করুণ মৃত্যু। তা আমি আর আজকে অনেক আজকে এমনিও গল্প খুব লম্বা হয়ে গেছে আমাদের, আর আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের কুয়াশা। আগামী সপ্তাহে আবার নতুন একটা গল্প নিয়ে আসার প্রতিশ্রুতি নিয়ে আমি শামিন আজকে বিদায় নিচ্ছি, খুব ভালো থাকবেন, ABC-র সঙ্গেই থাকবেন, শুভরাত্রি।
শুভরাত্রি।
পুরনো
This track was downloaded from FusionBD.com.